exclusively on FusionBD.com.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সবাইকে স্বাগত কুয়াশায়। আর সঙ্গে আছে শেবে। আর শুরুতে জানিয়ে দেব কুয়াশার বই সম্পর্কে, কুয়াশা এক্সপাইজ এবং কুয়াশায় গল্পে যাওয়ার আগে। কুয়াশার বই যারা ঢাকার বাইরে থেকে কিনতে চাচ্ছেন, শুরুতে যাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে, যারা চিটাগংয়ে বসে কুয়াশা পেতে চান, রকমারি ডট কম তো আছে, সেখানে অর্ডার করে আপনারা পেতে পারেন। এছাড়াও চিটাগং এর যে সমস্ত বই দোকান আছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। কুয়াশা পাবেন চিটাগং এর বাতি ঘর এবং সাহিত্য বিকাশে, আবারও জানিয়ে দিচ্ছি বাতি ঘর এবং সাহিত্য বিকাশে। আর সিলেটের বন্ধুরা বইটি কিনতে পারবেন বইপত্র থেকে, সিলেটের বন্ধুরা বইপত্র থেকে বইটি কিনতে পারবেন। আর খুলনার বন্ধুরা পাবেন বুক ডিপোতে। আবারও বলছি চট্টগ্রামের বন্ধুরা কুয়াশার বইটি কালেক্ট করতে পারবেন বাতি ঘর এবং সাহিত্য বিকাশ থেকে, সিলেটের বন্ধুরা বইপত্র থেকে এবং খুলনার বন্ধুরা খুলনা বুক ডিপো থেকে। আর যশোরের বন্ধুরা পাবেন জনতা এবং রয়্যাল বুক ডিপো। রাজশাহীর বন্ধুরা আরো আছে, শেষ করছি দেখেন, রাজশাহীর বন্ধুরা পাচ্ছেন বুক পয়েন্ট এবং বুক সেন্টার নিউ মার্কেটে। এবং কুয়াশার শ্রোতা এবং পাঠক যারা বগুড়ায় আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা পাবেন মুসলিম বই একাডেমি থেকে। এছাড়াও আরো একটি চমৎকার খবর রয়েছে কুয়াশার বন্ধুদের জন্য, সেটা হচ্ছে এত কুইজ রয়েছে আজকে থেকে, খুব ঝটপট কুইজের উত্তর দিতে হবে এবং ঝটপট উত্তর দিলে ঝটপট আমরা বিজয়ী নির্বাচন করতে পারবো, এবং বিজয়ী নির্বাচন করতে পারলে আমরা উপহারটা খুব তাড়াতাড়ি দিতে পারবো। যাই আজকে কুইজটি হচ্ছে কুয়াশার বন্ধুদের জন্য কুয়াশার ডার্ক রুম, যে বইটি এবারের কুয়াশার বইমেলা এসেছে, এটা কি জাতীয় বই? তিনটে অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে এটা কি কমিক্স, দুই হচ্ছে গ্রাফিক্স নভেল, আর তিন হচ্ছে নাকি শুধুই নভেল। আমি আবারও বলছি, এক হচ্ছে কমিক্স, দুই হচ্ছে গ্রাফিক নভেল, আর তিন হচ্ছে নভেল। কুয়াশার ড্রাইভ কোন জাতীয় বই, এই তিনটা থেকে যেটা আপনার সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা লিখিয়ে আপনার নাম সহ আপনার মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। যেভাবে পাঠাতে হবে বলছি, প্রথমে ABC লিখে স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনি এক লিখে বা দুই বা তিন, যেটাই আপনার উত্তর হোক সেটা মেনশন করে সেটা লিখতে হবে, তারপরে আপনার নাম লিখবেন এবং আপনার মোবাইল নাম্বার অবশ্যই। এই ছিল আজকে কুয়াশার কুইজ, এবং সঠিক উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার স্টুডেন্ট ওয়েস্ট পক্ষ থেকে। স্টুডেন্ট ওয়েস্ট হচ্ছে সেই প্রকাশনী যেখান থেকে কুয়াশা বের হয়েছে, এর আগে কুয়াশা দুই তিন, প্রেম রোগ এবং এবারের কুয়াশার দুটো বই রয়েছে, ডার্ক রুম এবং কুয়াশা এক্সপাইজ। আসুন কুয়াশা এক্সপাইজ হয়ে যাক, শুরু করে দিই আজকের কুয়াশার এক্সপাইজ। আজকের কুয়াশার এক্সপাইজে শুনবো এক হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছিল। এবং কুয়াশার প্রথমে এই ঘটনাটি আমরা কুয়াশার মূল কাহিনী যেভাবে আমরা প্রচার করে থাকি নাটকের মাধ্যমে সেভাবে করেছিলাম, কিন্তু আজকে এটা এসেছে কুয়াশা এক্সপাইজ। চলুন তাহলে চলে যাই শুনতে আজকের কাহিনী কুয়াশার এক্সপাইজে, যার নাম নিদারাবাদ হত্যাকাণ্ড। বাংলা একটা প্রবাদ আছে, গ্রহে পাপ পাপে মৃত্যু। ছোটখাটো জিনিসের প্রতি লোভ তো আমরা কতই করি, এটা হয়তো ছোটখাটো পাপ হয়, কিন্তু মৃত্যু কি হয়েছে হয় হয়তো, না হলে এই প্রবাদটা আসবে কোথেকে? আর এই জন্যই আমরা প্রবাদটা বারবার ভুলে যাই, কারণ মৃত্যুটা কিন্তু খুব কমই ঘটে। একটা শাস্তি হয়, কিন্তু সেটা কত বড় শাস্তি, মৃত্যু পর্যন্ত কিনা সেটা সব ক্ষেত্রে হয় না, সে কারণে আমরা ভুলে যাই। আবার কেউ কেউ লোভের নেশায় এত বুধ হয়ে যায় যে প্রতিক্রিয়া সম্পর্কে একবারের মতো ভেবে যাচ্ছে না, লোভ আর প্রাপ্তির আশায় যেন হিংস্র হয়ে ওঠে, অন্ধের মতো একের পর এক ভুল করতে থাকে, নিজেকে নিজের বিবেককে ভুলে এমন কিছু কাজ করে বসে যে সবাই অবাক হয়ে যায়। আজকে কুয়াশে আমরা এমন একজনের কথা শুনবো যার লোভ তাকে বাধ্য করেছিল কথানতীত কিছু কাজ করতে, যার লোভের পরিণতি শুধু একটি নয়, একাধিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খুব ছোট্ট একটি গ্রাম নিদারাবাদ, বিশাল ঘন গাছপালা আর ধান খেতে ভরা, শান্ত ছিমছাম আর সংখ্যালঘু কিছু পরিবার নিয়ে এই গ্রামটার অবস্থান। গ্রামের লোক বসতি খুব বেশি ছিল না, অনেক দূরে দূরে ঘর, এখানকার সবাই সবাইকে চিনত, সবার মধ্যে খুব ভাব ছিল। মুসলিম পরিবারের চেয়ে হিন্দু পরিবারের সংখ্যা বেশি হলেও ছোট্ট এই গ্রামটায় সবাই মিলেমিশে থাকতো, হিন্দু মুসলমান নিয়ে কোনো বিবাদ কখনো দেখা যায়নি সেখানে। যে কোনো অনুষ্ঠান বা উৎসব সবাই একসাথে পালন করত সেখানে। সবাই সবসময় সবার কষ্ট বা সমস্যায় এগিয়ে যেত সাহায্য করতে। শশাঙ্ক দেবনাথ, তিনি ছিলেন নিদারাবাদ গ্রামের হিন্দু একটি পরিবারের কর্তা। স্ত্রী, তিন মেয়ে আর দুই ছেলে নিয়ে ছিল তার সংসার। খুব সাদা মাটার সুখের সংসার ছিল তার। গ্রামের অন্য সবার মতো তিনিও ছিলেন খুব সহজ সরল একজন মানুষ। তার স্ত্রী বিরজাবালাও ছিল খুব সহজ সরল প্রকৃতির। বরং অন্য সবার চেয়ে শশাঙ্কবাবু একটু বেশি দীর্ঘ ধরনের ছিলেন। গ্রামে ছিল তার বিশাল সম্পত্তি। পৈতৃক সূত্রে পাওয়া বিশাল সম্পত্তির মালিক তিনি নিজেই। বলা যায় সম্পত্তির দিক দিয়ে তিনি ছিলেন গ্রামের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু তবুও তিনি মুড়ি মোয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গ্রামের সবাই তাকে মোয়া বিক্রেতা হিসেবে চিনত। প্রতিদিন তিনি আর তার স্ত্রী মিলে মুড়ি মোয়া বানিয়ে গ্রামের হাট বাজারে গিয়ে বিক্রি করত। মুড়ি মোয়া বিক্রি করে খুব অল্প উপার্জন হতো শশাঙ্কবাবু। মাঝে মাঝে ব্যবসা বেশি ভালো যেত না, কিন্তু বিশাল পৈতৃক সম্পত্তি থাকায় সাতজনের পরিবার চালাতে তার কোনো সমস্যাই হতো না। তার ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকায় তার স্ত্রী তাকে অনেকবারই মুড়ি মোয়া ব্যবসা থেকে বড় কোনো ব্যবসা করতে বলত। কারণ গ্রামের সাধারণ মোয়া বিক্রেতার কাছে তো আর কেউ মেয়ে বিয়ে দেবে না, যত সম্পত্তি থাকুক না কেন। অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো তাকে, কিন্তু তবুও সে রাজি হয়নি। এই ব্যবসাটা তার এত পছন্দের ছিল যে এটা মিশে গিয়েছিল তার রক্তের সাথে, তাই সে কোনোভাবেই এটাকে ছাড়তে চাইত না। সে বলতো যে যাই ভাবুক, সে এই ব্যবসা ছাড়বে না। 1987 সাল শশাঙ্কবাবুর সাথে একদিন পরিচয় হয় তাজুল ইসলামের। ঠিক কিভাবে পরিচয় হয় সেটা জানা যায়নি। তাজুল ইসলাম এসেছিল নিজারাবাদ গ্রামের পাশে পাঁচগাঁও গ্রাম থেকে। অর্থ সম্পত্তির দিক দিয়ে তাজুল ইসলাম খুব বেশি ধনী ছিলেন না, অর্থ সম্পত্তি তেমন নেই বললেই চলে। কিন্তু মানুষ হিসেবে সে লোকটা ছিল খুবই চালাক প্রকৃতির, সবসময় একটা বোকা বোকা ভাব নিয়ে থাকত। ওই যে একটা প্রবাদ আছে না, দুষ্ট লোকের মিষ্টি হাসি, সেটা ছিল তাজুল ইসলাম। কারণ তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে সে যে কাউকে ভুলিয়ে ফেলতে পারত। কারো ছোট কোনো সাহায্য করে, বিপদে একটু পাশে থেকে বা পাশে থাকার ভান করে এমনভাবে মানুষের সাথে মিশে যেত যে কেউ বুঝতেই পারত না তার মনে কতটা ভয়ঙ্কর কুমতক থাকতে পারে। খুব অল্প সময় কোনো মানুষের খুব কাছের কেউ হয়ে যেত সে, যে তার মিষ্টি কথার ফাঁদে একবার পা দিত তার ভাগ্যেই নেমে আসত কালো ছায়া। শশাঙ্কবাবু ও তার পরিবার ছিল খুবই সহজ সরল প্রকৃতির, খুব সহজে মানুষকে নিজেদের খুব কাছের কেউ বানিয়ে ফেলত। তাজলকেও তারা খুব অল্প সময় আপন করে নিল। তাজুল তার মিষ্টি কথা ফাঁদে ফেলে শশাঙ্কবাবুর পরিবারের আরো কাছে চলে যেতে থাকে। তাজুল তাদের বোঝায় যে তার কাছের মানুষ কেউ নেই, সে খুব একা, পরিবারের কেউ তার তেমন খোঁজ খবর নেয় না। তাজুলের উপর খুব মায়া হয় শশাঙ্কবাবু এবং শশাঙ্কবাবুর স্ত্রী বিরজাবালা। এবং এক পর্যায়ে বিরজাবালা তাকে ধর্ম বাবা বলে ডাকা শুরু করে। শশাঙ্কবাবু পারিবারিক ব্যবসায়িক যাবতীয় সমস্যার কথা তাকে বলতে থাকেন। তাজুল ইসলামও তাকে বিভিন্ন পরামর্শ, উপদেশ আর সমস্যার সমাধান দিতেন। আর এর মধ্যেই সে শশাঙ্কবাবুর সম্পত্তির খুঁটি নাটি সব বিষয়ে জানতে লাগে। আস্তে আস্তে সে তার কথার বিভিন্ন চালে সম্পত্তির সব তথ্য জেনে নিলেন। তাজুল খুব ভালো করে জেনে নিলেন সম্পত্তি কোথায় কি আছে এবং কতটুকু। আর এর পরেই বের হয়ে আসলো তাজুলের আসল চেহারা। এত সম্পত্তির কথা জানতে পেরে সে আর লোভ সামলাতে পারে না। সে ভাবতে থাকে এত সম্পত্তি পেলে সে গ্রামের খুব প্রভাবশালী হয়ে যেতে পারবে। এই সম্পত্তি সে কিভাবে ভোগ করবে দিন রাত এই চিন্তায় সে মগ্ন থাকত। নানান বুদ্ধি একের পর এক খেলা করতে থাকে তার মাথায়, কিন্তু কোনোটাই তার কাছে ঠিক সুবিধার মনে হয়নি। একবার ভাবে যে কিছু টাকা দিয়ে শশাঙ্কবাবু সব জমির একটি ভুয়া দলিল বানাবে, যেখানে লেখা থাকবে যে শশাঙ্কবাবু তার সব জমি জমা তাজুলের নামে দিয়ে নিয়েছে। কিন্তু এতে একটা সমস্যা দেখা দেয়, সে নিজের নামে ভুয়া দলিল করলেও এতগুলো সম্পত্তি সে ভোগ করবে কিভাবে। গ্রামের সবাই জানে সম্পত্তির আসল মালিককে। তার উপর আবার সে পারিবারিক কোনো সূত্র শশাঙ্কবাবুর পরিবারের সাথে জড়িত ছিল না, তাই সম্পত্তি নিজের নামে করে নিলেও ভোগ করতে গেলে আশেপাশের মানুষ নানান প্রশ্ন তুলবে, আবার কেউ কেউ হয়তো তার পথে বাধাও সৃষ্টি করতে পারে। সুতরাং কি করা যায় এটা ভেবে তাজুল ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আর তখন তার মাথায় আসে ভয়ঙ্কর পরিকল্পনা। কিছুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর স্ত্রী আবার সন্তান সম্ভব হলেন। তার পরিবারে আনন্দের ছড়াছড়ি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো সে সন্তানটির জন্য। অন্যদিকে তাজুল ভুয়া দলিল তৈরি করার জন্য লোক লাগাতে থাকে। শশাঙ্ক বাবুর কিছু শুভাকাঙ্ক্ষী তাজুলের ভাবভঙ্গি দেখে তার কুমতলব সম্পর্কে আঁচ করতে পারে। তারা শশাঙ্ক বাবুকে এটা জানায়, কিন্তু এই কথা শশাঙ্ক বাবু একদমই বিশ্বাস করেন না। অন্যদিকে এসব শুনে আবার তার স্ত্রী বিরজাবালাও তাজুলকে লক্ষ্য করতে থাকে। পরে একসময় তার কাছে তাজুলের মতিগতি খুব একটা ভালো লাগে না। সেও কিছুটা বুঝতে পারে যে তাজুল তাদের সম্পত্তির দিকে নজর দিয়েছে। স্বামীকে এ ব্যাপারে বললেও সে কান দেয় না, কারণ তার সরল মন তাকে বলে তাজুল এমন কিছু করতেই পারে না। এই সরলতাই তার কাল হয়ে দাঁড়ায়। 1987 সালের 16 অক্টোবর শীতকাল, চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটি ভোর। শশাঙ্ক বাবু আর তার স্ত্রী ঘুম থেকে উঠে প্রার্থনা পর্ব সেরে নেয়। ঠিক তখনই তার পূর্ব পরিচিত একজন এসে তাকে খবর দেয় যে তাজুল তাকে তলব করেছে, এক্ষুনি যেতে হবে, খুবই জরুরি দরকার। সেই পূর্ব পরিচিত লোকটি যে আসলে তাজুলের সহযোগী এটা শশাঙ্ক বাবু জানতেন না। তার স্ত্রী তাকে বাধা দিলেন ঘরে গুড় নেই বলে, কিন্তু সে আসার পথে বাজার থেকে গুড় আনার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু সেই গুড় নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। আর কিছুক্ষণ পরেই সেদিন তার ঘরে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান। বিরজাবালা তার নাম রাখে সুজন দেবনাথ। ভাগ্যের কি নির্মম পরিহাস, সন্তানের মুখ দেখা তো দূরের কথা। শশাঙ্ক বাবু জানতেও পারলেন না তার অনাগত সন্তানটি ছেলে নামে। 2-3 দিন শশাঙ্ক বাবুর কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আত্মীয় স্বজনের বাসায়, এ গ্রাম ও গ্রাম সব জায়গায় সবার বাসায় শশাঙ্ক বাবুকে খুঁজে বেড়ায় তার ছেলে সুভাষ, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। বিরজাবালা নিজেও তাজুল ইসলামের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে শশাঙ্ক বাবুকে কোথায় নিয়ে রেখেছে। কিন্তু তাজুল এমন ভাব করে যেন সে কিছুই জানে না। ভোরবেলা তাকে ডেকে নিয়ে যাওয়ার কথা সে একদম অস্বীকার করে। আর বিরজাবালাকে হুমকি দেয় যে সে যদি এইসব কথা বলা বলি করে তাহলে সেটা বিরজাবালার পরিবারের জন্য মোটেও ভালো হবে না। একে যে স্বামী হারাবার বেদনা, ঘরে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, তার উপর তাজুলের এরকম হুমকি, বিরজাবালা কিছুটা স্তব্ধ হয়ে যায়। সে এগুলো নিয়ে আর কিচ্ছু বলে না, নিজেই ফোন চালিয়ে যায়। এরপর আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও যখন শশাঙ্ক বাবুর কোনো খোঁজ পাওয়া গেল না, তখন এটা থানায় জানানো হলো। কিন্তু কোনো এক কারণে সে থানার ওসি বিষয়টা আমলেই নিলেন না, বরং উল্টো এটাকে মিথ্যা রটনা বলে যারা অভিযোগ করতে এসেছিল তাদের তাড়িয়ে দিলেন। তারপর একদিন পশ্চিমপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় শশাঙ্ক বাবুর লাশ খুঁজে পাওয়া যায় বলে এলাকাবাসী তার পরিবারকে খবর দেয়। লাশটা ছিল ঘন জঙ্গলের অনেক ভেতরে একটা পরিত্যক্ত কুয়ার ভেতর। সেখানে লোকজন একেবারে চলাফেরা না করে বললেই চলে। কোনো একদিন এক লোক সেদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পায় কুয়ার ভিতরে একটি লাশ পড়ে আছে। আর শশাঙ্ক বাবুর নিখোঁজ সংবাদ তখন সে গ্রাম সহ আশেপাশের সব গ্রামের মানুষই জানত। তারপর তারা ছুটে গিয়ে দেখেন সেটা আসলেও শশাঙ্ক বাবুরই লাশ। পুলিশের কাছে তারা আবার অভিযোগ করে এবং এ ব্যাপার তদন্ত করতে বলে, কিন্তু পুলিশ বরাবরের মতো এবারও ব্যাপারটা উড়িয়ে দিলেন। শশাঙ্ক বাবুর পরিবার যখন থানায় শশাঙ্ক বাবুর নিখোঁজ হওয়ার আগে তাজুল ইসলাম লোক পাঠিয়ে তাকে ডেকে নিয়ে যায় এই কথা জানালে, তখন সেখানকার ওসি তাদের সাথে বিনা কারণে খুবই দুর্ব্যবহার করে। আর কোনো পথ না পেয়ে বিরজাবালা ও তার সন্তানরা গ্রামের গুরুজন আর মান্যগণ্য ব্যক্তিদের কাছে গেল সাহায্যের জন্য। তারা সবাই মিলে আবার থানায় যায় অফিসিয়ালকে বোঝানোর জন্য, বললেন লাশটি উদ্ধারের ব্যবস্থা করতে। কিন্তু ওসি লাশ পাওয়ার বিষয়টাও অস্বীকার করে, জানায় কোনো লাশই নাকি পাওয়া যায়নি। বিরজাবালাকে আত্মীয় স্বজনের বাসে খোঁজ নিতে বলে। আমার আগে বারবার অভিযোগ না নেয়া আর এখন লাশ পাওয়ার ব্যাপারটা অস্বীকার করা, একে একে দুই মিলে কেমন যেন সন্দেহজনক মনে হলো। এটা সবারই চোখে লাগে। মনে হলো পুলিশের ইচ্ছে করেই শশাঙ্ক বাবুর ব্যাপারটা এগিয়ে যাচ্ছিল, যেন কেউ মোটা অঙ্কের ঘুষ দিয়ে পুলিশের হাত পা বেঁধে রেখেছে। উপায় না পেয়ে যেখানে শশাঙ্ক বাবুর লাশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছিল, সেখানে বিরজাবালা ও তার ছেলে মেয়ে আর গ্রামের কিছু মানুষ গেল লাশ আনতে। কিন্তু গিয়ে দেখে লাশটা সেখানে আর নেই, একদম উধাও। শশাঙ্ক বাবুর অপহরণ আর হত্যাকাণ্ডে কোনো না কোনো ভাবে পুলিশের এই আচরণের পেছনে তাজুল ইসলামের হাত আছে, এটা বুঝতে আর বাকি থাকে না বিরজাবালা। তাই বিরজাওয়ালা তাজুল ইসলামকে তার স্বামীর অপহরণ আর হত্যার আসামি করে একটি মামলা করে। এলাকাবাসী ও পুলিশকে এই মামলা নিয়ে চাপ দিতে শুরু করলো। পুলিশের উপায় না দেখে এটা নিয়ে তদন্ত শুরু করলো। এগুলো দেখে তাজুল ভয় পেয়ে গেল। শশাঙ্কবাবুর সম্পত্তি ভুয়া দলিল করে লিখে নিলেও সেটা সে ভোগ করতে পারল না। আবার বিরজাওয়ালা তার বিরুদ্ধে মামলা দেওয়ায় জেলখাটার একটা ভয় পেতে শুরু করলো সে। তাজুল আবার দিন রাত চিন্তা করতে লাগলো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর তারপরেই তার মাথায় আসে আরো নিকৃষ্ট একটা পরিকল্পনা। লোভে পড়ে সে এতটা দিশেহারা হয়ে পড়ে যে এখন যে কোনো কিছুর বিনিময়ে তাকে শশাঙ্কবাবুর সম্পত্তি ভোগ করতেই হবে। ১৯৮৯ সাল ৬ সেপ্টেম্বর, শশাঙ্কবাবু অপহরণ হওয়ার ঠিক দুই বছর পর, এক গভীর রাতে শশাঙ্কবাবুর পরিবারের সবাই ঘুমিয়েছিল। অন্ধকারে তাজুল ইসলাম ও তার কিছু সহযোগীরা, মানে প্রায় 15 থেকে 20 জনের মতো হবে কিংবা তারও বেশি, জানালার শিক কেটে ঘরের ভিতরে ঢুকে এবং সবাইকে অস্ত্রের মুখে ধরে। এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচার জন্য সবাই খুব চিৎকার করে। এই চিৎকার শুনে আশেপাশে সবাই এগিয়েও আসে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাজুল ইসলাম আর তার সঙ্গীদের হাতে ভারী অস্ত্র দেখে কেউ আর সামনে এগোতে পারেনি। সবার সামনে দিয়ে পুরো পরিবার অর্থাৎ বিরজাওয়ালা আর তার 5 সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই 6 জনের মধ্যে ছিল 2 বছর বয়সী সুজন দেবনাথ, কিন্তু সে সময় শ্বশুর বাড়িতে থাকায় বেঁচে যায় তাদের মেয়ে সুনিধি। এদিকে তাজুল ইসলাম সবাইকে অপহরণ করার পরদিনই গ্রামের সবাই থানায় গিয়ে অভিযোগ করে এবং চাক্ষুষ সাক্ষী দেয়। পুলিশ সব শুনেও কিছু করতে চায় না, কিন্তু যখন দেখলো গ্রামের সবাই অভিযোগ করছে, তখন আর উপায় না পেয়ে বেরিয়ে যায় তদন্তে আর তাজুল ইসলামের খোঁজে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কিছুতেই খুঁজে পায় না কাউকে। কেউ তাদের কোথাও যেতেও দেখেনি। কোথায় গেল, কি হলো, তাজুল আর তার সঙ্গীরাই বা কোথায় গেল, এসব কিছুই পুলিশ খুঁজে বের করতে পারল না। ১৯৮৯ সাল ১৬ সেপ্টেম্বর, মানে বিরজাওয়ালা আর তার সন্তানদের অপহরণ করার ঠিক 10 দিন পর, সেই গ্রামের একজন শিক্ষক আবুল মোবারক নৌকায় করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি প্রতিদিনই ধোপাজুড়ি মিল দিয়ে আসা যাওয়া করতেন, কিন্তু সেদিন তার একটু তাড়া ছিল, তাই স্কুল থেকে ফেরার পথে তিনি মাঝিকে বললেন একটু শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যেতে। নৌকার মাঝিও তার কথা মতন শর্টকাট দিয়ে নৌকা নিয়ে যেতে থাকলো। হঠাৎ বিলের মাঝখানে কি যেন বেঁধে গেল নৌকার নিচে, নৌকা এগোতে পারছিল না। মাঝি সেটাকে সরাবার জন্য বৈঠা দিয়ে বাড়ি দিতে লাগলো, আর বাড়ি দিতেই কেমন যেন প্লাস্টিকের বাড়ি লাগার মতন শব্দ হলো এবং সেই বস্তুটি ভারী মনে হচ্ছিল। মনে হচ্ছিল ভেতরে কিছু আছে। এটা দেখে মাঝি বোঝা দিয়ে আরো বাড়ি দিতে লাগলো নিশ্চিত হওয়ার জন্য। বার বাড়ি একই শব্দ হতে থাকলো। এটা শুনে নৌকার সবাই উৎসুক হয়ে ওঠে, কারণ পরিষ্কার বিলের মধ্যে তো ড্রাম আসার কথা না। সবাই মাঝিকে বলে জিনিসটা নৌকার নিচ থেকে বের করে নিয়ে আসতে। তাতে মাঝি সেটা এনে দেখেন বিশাল বড় একটা ড্রাম। নৌকার সবাই কিছু একটা সন্দেহ করে বসে, আর এই সন্দেহের বসে গ্রামের ইউপি চেয়ারম্যান ও আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের ডাকতেন। তারা আসার পর তাদের সামনেই ড্রামটা খোলা হয়, আর ড্রামটি খোলার সাথে সাথেই সবাই আটকে ওঠে, ভয় শিউরে উঠল সবার গা। কি ছিল সেই ড্রামটিতে? 3 জনের লাশ, 3 জন মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে ড্রামের ভিতরে রাখা 3টি লাশ। এটা না এক ভয়ঙ্কর বিভৎস দৃশ্য। গ্রামবাসী আজ করতে পারে এই লাশগুলো শশাঙ্কবাবুর পরিবারের সদস্যদের, কিন্তু বাকিগুলো খোঁজার জন্য তারা আবার বিলে খোঁজাখুঁজি শুরু করে এবং কিছুক্ষণ পরে পেয়ে যায় আরো একটি গ্রাম, আর সেটিতেও একইভাবে টুকরো করে রাখা কাটা 3টা লাশ। এমনকি 2 বছরের সুজন দেবনাথের লাশও টুকরো করে কাটা ছিল সেখানে। এই 2 ড্রাম ভর্তি টুকরো করে কাটা লাশ, 6টি লাশই ছিল শশাঙ্ক দেবনাথের পরিবারের সদস্যদের। সেদিন সুজন দেবনাথের লাশ দেখে সেখানে উপস্থিত থাকা সবার চোখে পানি চলে এসেছিল। দুই বছরের একটি শিশুকে ঘাতকরা কিভাবে হত্যা করে লাশ টুকরো টুকরো করে কাটলো, এটা ভাবতেই সবার গাও শিউরে ওঠে। লোক মানুষকে কতটা হিংস করে তুললে এমন নিকৃষ্ট কাজ করতে পারে? ড্রামের ভেতরে যেন লাশ দ্রুত পচন ধরে, সেজন্য ঘাতকরা ড্রাম ভর্তি করে চুন দিয়ে রেখেছিল। গ্রামবাসী সারা রাত এই দুইটা ড্রাম পাহারা দিয়ে রাখে, যেন কেউ আবার লাশ চুরি করে অন্য কোথাও সরিয়ে না দেয়। পরদিন পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 1989 সালের 16 সেপ্টেম্বর এই দুই ড্রাম ভর্তি 6টি লাশ বিল থেকে উদ্ধার করার কথা ছড়িয়ে পড়ল আশেপাশের সব গ্রামে। আশেপাশের সহ দূর দূরান্তের গ্রাম থেকে সবাই ঘটনাস্থলে আসতে থাকে এই ভয়ঙ্কর নির্মম ঘটনা দেখতে ও জানতে। অন্য সবার সাথে লাশ দেখতে আসে হাবিবুর রহমান নামের একজন। সে এসে অন্য সবার মতো আশেপাশের মানুষকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু আসলে তিনি ছিলেন মূল হত্যাকারী তাজুল ইসলামের বোন জামাই। সে সেখানে আসে আসলে লাশ দেখতে আর তথ্য নিয়ে তাজুলকে জানিয়ে দিতে। পরবর্তীতে জানা যায় সেই গ্রামেরই একজন মাঝি ছিল, নাম শহীদ। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন বলে সবাই তাকে পঙ্গু শহীদ বলে ডাকত। তাজুল ইসলাম বিরোজাওয়ালা তার সন্তানদের অপহরণ করে নিয়ে একটি বড় নৌকাতে উঠায়, আর সেই দিন সেই নৌকার মাঝি ছিল পঙ্গু শহীদ। নৌকাতে ওঠানোর আগে থেকে সবাই খুব কান্নাকাটি করছিল। তাজুল মাঝিকে নৌকা ধোপা ঝুড়ি বিলের দিকে নিয়ে যেতে বলে। তারপর সেখানে গিয়ে প্রথমে ছুরি দিয়ে হত্যা করে 45 বছর বয়সী বিরোজাওয়ালাকে। বিরোজাওয়ালা চিৎকার করে তার প্রাণ ভিক্ষা চাচ্ছিল। পাশেই তার সন্তানরা ভয়ে কান্না করছিল অবিরত। সন্তানরা চোখের সামনে দেখে তাদের মায়ের মৃত্যু, ভয় কাঁপতে থাকে তারা। ঠিক এরপরই বিরোজাওয়ালার মৃতদেহ টুকরো টুকরো করে কাটতে থাকে খুনির দল। টুকরো করা শেষ হলে সে কাটা অংশগুলো চুন দিয়ে ড্রামে ভরে ফেলে। এরপর 17 বছরের মেয়ে নিয়তিকে একইভাবে ছুরি দিয়ে হত্যা করলো। তারপর আবার একইভাবে টুকরো টুকরো করে চুন দিয়ে রেখে দিল ড্রামের ভেতরে। এরপর একে একে 13 বছরের প্রণতি আর সুভাষ, 7 বছরের সুমন, এমনকি 2 বছরের ছোট্ট একটি শিশু সুজনকে মারতেও একটু বিবেকে বাঁধেনি তাদের। তাকে অন্যদের মতো ছুরি দিয়ে হত্যা করে, তারপর টুকরো টুকরো করে কেটে চুন দিয়ে ড্রামে ভরে রাখে। দুইটা ড্রামের সাথে সাথে তারা ফেলে দেয় বিলের পানিতে। পরদিন তাজুল ও তার সহযোগীরা পুরো গ্রামে বলে বেড়াতে থাকে যে বিরোজাওয়ালা তার সন্তানদের নিয়ে এই দেশ ছেড়ে ভারত চলে গিয়েছে, আর যাবার সময় তাদের সমস্ত সম্পত্তি তাজুলকে দিয়ে গিয়েছে। গ্রামের মানুষ এর বিরুদ্ধে কিছু বলতে ভয় পায়, কারণ ততদিনে তাজুল খুব প্রভাবশালী হয়ে উঠেছিল। তাই সবাই এটাই মেনে নেয়, আর তাজুল ইসলাম মনের আনন্দে শশাঙ্ক বাবুর সব সম্পত্তি ভোগ করতে থাকে। কিন্তু বিরোজাওয়ালা তার সন্তানদের লাশ খুঁজে পাওয়ার পর গ্রামের সবার চেতনা জেগে ওঠে। এত নির্মম হত্যাকাণ্ড দেখে সবাই ক্ষুব্ধ হয় তাজুল আর তার সঙ্গীদের উপর। গ্রামের এক স্কুল শিক্ষক চমন সিকান্দার জুলকার নাইমের নেতৃত্বে গ্রামের সবাই মিলে প্রতিবাদে নামে। পত্রিকার সাংবাদিকদের কানেও চলে যায় এই ঘটনার কথা, শহরে পত্রিকায় ছাপা হয় এই খবর। আশেপাশের সব জায়গায় ভীষণ সাড়া পড়ে যায়, সবাই প্রতিবাদী হয়ে ওঠে। পত্রিকায় খবর ছাপা হওয়া আর সাংবাদিকদের চাপের মুখে পড়েই বলা যায় পুলিশ তাজুল ইসলাম আর তার সহযোগীদের গ্রেপ্তার করে। তারা এই প্রতিবাদ না করলে হয়তো তাজুল ও তার সঙ্গীরা ঠিকই রয়ে যেত ধরা ছোঁয়ার বাইরে। সবার সামনে ক্ষমতা দেখিয়ে ঠিকই শশাঙ্ক দেবনাথের সম্পত্তি ভোগ করেই যেত, তাদের হয়তো কখনোই বিচার হতো না। তাজুল ইসলাম আর তার সঙ্গীদের আটক করার পর মামলা চলে বেশ কিছুদিন। 1990 সালে জুন মাসে ব্রাহ্মণবাড়িয়ার জজ আদালত এই মর্মান্তিক হত্যার জন্য তাজুল ইসলাম সহ আরো 9 জনের ফাঁসির আদেশ দেন। 27 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 2 জনকে বেকসুর খালাস দেন। পরে হাইকোর্ট তাজুল ইসলাম ও তার সঙ্গী বাদশা মিয়ার ফাঁসির রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 8 জনকে। এই খুনিদের মধ্যে তাজুল ইসলাম ও বাদশা মিয়ার ফাঁসি কার্যকর করা হয়েছে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে 1993 সালের 11 আগস্ট। কিন্তু সাজাপ্রাপ্তদের মধ্যে একজন আবুল হোসেন নামে পলাতক ছিলেন। এরপর প্রায় 18-19 বছর পর সে ধরা পড়ে। শশাঙ্ক দেবনাথের পরিবারের যে মেয়েটি নির্মম হত্যাকাণ্ড থেকে বেঁচে যায় তার নাম সুনীলি দেবনাথ। শেষে রাতে তার শ্বশুরবাড়ি ছিল বলে রক্ষা পেয়েছিল। পরবর্তীতে শশাঙ্ক দেবনাথ অর্থাৎ সুনীলি দেবনাথের বাবার সম্পত্তি সুনীলির হাতে তুলে দিল, সেগুলো রাখেনি। খুব অল্প দামে বিক্রি করে দিয়েছি। যে সম্পত্তির জন্য তাকে তার পরিবার হারাতে হলো, সে সম্পত্তি ছিল তার কাছে অভিশাপের মতো। আবার তার শ্বশুরবাড়ির লোকজনও সম্পত্তিগুলো রেখে দিতে সায় দিচ্ছিল না। সামান্য সম্পত্তি, এই সম্পত্তির লোককে ঘিরে কত মর্মান্তিক ঘটনা ঘটে গেল নিদারাবাদ নামের সংখ্যালঘু পরিবারের একটি ছোট্ট গ্রামে। কি লাভ হয়েছে লোক করে? ভোগ কি করতে পেরেছিল তাজুল ইসলাম? শুরুতেই বলেছিলাম, লোভে পাপ, পাপী মৃত্যু। তাজুলের লোভই তাকে ঠেলে নিয়ে গেছে মৃত্যুর দিকে। আসলে আমরা যা আছি, যেভাবে আছি, সেটা নিয়ে খুশি থাকলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। লোভ করে কেউ কখনো ভালো থাকেনি, থাকতে পারে না। তাই অযথা লোভ না করে নিজের জীবন নিয়ে খুশি থাকাই শ্রেয়। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইস। আজকের ঘটনার নাম ছিল নিদারাবাদ হত্যাকাণ্ড। খুবই সারা জায়গাতে হত্যাকাণ্ডের কথা শুনলেন এক্সপ্রাইস। আর এখন আমাদের সময় হয়ে গেছে আমাদের মূল গল্পে যাবার, অর্থাৎ কুয়াশার আসল কাহিনীতে যাব আমরা। আজকের কাহিনীতে লিখেছেন অনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর এখন শুনবেন কাহিনীর প্রথম পর্ব। কিন্তু যাবার আগে জানিয়ে দেব আরো একবার যে কুয়াশার একটি কুইজ চলছে। কুয়াশার ডার্ক রুম যে বইটি এবারে বইমেলায় বের হয়েছে সেটা কি জাতীয় বই, এটাই হচ্ছে প্রশ্ন। কুইজ তিনটা অপশন রয়েছে, এর মধ্যে উত্তরটা কি আছে? প্রথম অপশন হচ্ছে এটা কি কমিক্স, দ্বিতীয়টি এটা কি গ্রাফিক্স নভেল, আর তিন নম্বর হচ্ছে নাকি শুধুই নভেল। সঠিক উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারটি দিচ্ছেন স্টুডেন্ট ওয়াইজ। জানিয়ে দিব কি করে এখন উত্তরটি পাঠাতে হবে। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে সঠিক উত্তরটি লিখে আপনার নাম সহ এবং মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আর কুয়াশার বই, ডার্ক রুম এবং এক্সপ্রাইস যারা কিনতে আগ্রহী বা সংগ্রহ করতে চান, তারা চলে যাবেন বইমেলার স্টুডেন্ট প্রাইসের স্টলে 490-491-492-493 নাম্বার স্টলে। এই ছিল কুয়াশার বইমেলার খবর। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের কুয়াশার গল্পের প্রথম পর্ব। আপনি রয়েছেন আর্য শর্মিলের সঙ্গে কুয়াশায়। আসুন প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের থেকে আলাদা। মানুষের মধ্যে ভিন্নতা সভ্যতার শুরু থেকেই আছে। প্রত্যেকটা মানুষের ভেতরে আরেকটা মানুষ থাকে, যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। কখনো কখনো মানুষ সারা জীবনেও তার ভেতরের সত্তাটাকে চিনতে পারে না, আবার কেউ কেউ চিনতেও পারে। যখন কেউ চিনতে পারে, হয় তা মঙ্গল ডেকে আনে, আর না হয় ঘোর অমঙ্গল। তার চেয়ে অমঙ্গল ঘটে যখন কেউ তার ভেতরের সত্তাটাকে দেখে এবং দেখার পর জানতে পারে তার ভেতরে যে সত্তাটা বাস করছে সেটা সে নয়, অন্য কেউ। যখন কেউ বুঝতে পারে যে তার ভিতরে প্রতিনিয়ত অন্য কেউ বাস করছে, কখনো কখনো তাকে নিয়ন্ত্রণ করছে, তখন সে মানুষটার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। একজন শিল্পী, সে রং তুলির আঁচড় দিয়ে তার ভেতরের অনুভূতিগুলোকে কাগজে তুলে ধরে। কিন্তু এই মুহূর্তে তুলির আঁচড়টা আপনি দিলেন, আর সেই আঁচড়টা যদি পেছন থেকে জাপটে ধরে আপনাকে,
সময় নাই, চল তো তাড়াতাড়ি, সারা বছর ক্লাস করিস নাই, আজকে না গেলে পরীক্ষা দিতে হবে।
না দিতে দিলে নাই, ভালোই হবে, এখন পরীক্ষার তারা নিতে মন চাইতেছে না আমার।
চুপ থাকতো, চল।
এইমাত্র যে দুইজন মানুষের কথোপকথন আমরা শুনলাম, তাদের বয়স 20-23 কোথায়। ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের ইরেগুলার হিসেবে তারা দুজনই সুখ্যাত, তাই বছরের শেষে ক্লাসে যাওয়া নিয়ে তোড়জোড় লেগে যায়। বৃদ্ধি একটু চঞ্চল স্বভাবে, ইউনিভার্সিটিতে তার সবচেয়ে ভালো বন্ধু নীলয়, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। নীলয় চঞ্চল, বৃদ্ধির মতো নয়। দুজনে একসাথে সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করতেই থাকে। ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষক তাদের চেহারা খুব ভালো করে চেনে, কিন্তু তার শিক্ষকদের খুব একটা চেনে না। তবে আজ ক্লাসে গিয়ে তার এটা বুঝতে পারলো, যিনি দাঁড়িয়ে আছেন তিনি তাদের শিক্ষক নয়। শিক্ষক নয় বলতে ইনি হয়তো নতুন এসেছেন, তারা ক্লাসের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, কারণ 10 মিনিট লেট হয়ে গেছে। ক্লাসে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বোর্ড থেকে মুখ না তুলেই তাদেরকে ভেতরে আসতে বললেন। ব্যাপারটাতে খুব চমকে গেল বৃদ্ধি আর নিলয়।
ওখানে দাঁড়িয়ে থাকলে ক্লাস করে কোনো মজা পাবে না, ভেতরে এসো।
এই আমাদেরকে বলুন,
তাই তো মনে হচ্ছে,
কিন্তু আমাদের দিকে তো তাকালোই না।
ছোটবেলায় মা বলতেন আমার কান খুব খাড়া, তাই চোখ তুলে দেখার প্রয়োজন হয়নি। আর এখানে এসে তোমাদের ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছি, তোমরা ভেতরে আসলে আমি ক্লাসটা শুরু করতে পারি, প্লিজ।
ও না স্যার, মানে জি স্যার,
ধন্যবাদ। এখানে অদ্ভুতের কিছু দেখনি, সামনে দেখবে। অতএব এ বিষয় নিয়ে কথা বলার অনেক সময় পাবে, এখন ক্লাসে মনোযোগ দিলে ভালো হয়।
জি স্যার, সরি স্যার, সরি। তোর জন্য বাথরুমে যাওয়ার শান্তি নাই, এতবার ফোন দিচ্ছিস কেন?
ক্লাস শেষ করে উধাও হয়ে গেলি, ফোন দিব না?
আচ্ছা বল বল,
কি
ভালোবাসি?
হ্যাঁ ভালো তো বাসি।
সত্যি?
তুই আমার 10টা না 5টা না একটাই জানের দোস্ত, তোকে ভালো না বাসলে কাকে বাসবো বলতো?
সেই ভালোবাসা, আমি তো ভাবলাম
ঠাপড়ে কানপুটি গরম করে দিব। চল এখান থেকে।
এই রিদি শোন না, এই রিদি।
এইভাবে হাসতে হাসতে খেলতে খেলতে তাদের দিন কেটে যায়, রাত আসে, তাদের সম্পর্কটা সবার চেয়ে আলাদা। তারা কখনোই একজন আরেকজনকে বন্ধুর চেয়ে একটু বেশি কিছু ভাবেনি, আবার কমও না। অবশ্য চারুকলার অধিকাংশরাই ভাবে ওদের দুজনের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি আরো কিছু আছে, কিন্তু সেসব ওরা পাত্তাই দেয় না। বৃদ্ধি খুব ভালো আঁকতে পারত ছোটবেলা থেকে, আর তাদের প্রতি তার অনেক ঝোঁক ছিল, সে চারুকলায় পড়বে এটাই স্বাভাবিক। নীলার খুব ভালো আঁকত, কিন্তু আঁকার চেয়েও নীলার আরো একটা বিষয় খুব ঝোঁক ছিল, নীলার গানের গলা ছিল অসম্ভব ভালো, সে চমৎকার গিটারও বাজাতে পারত। শুধু রিদ্ধি না, ক্যাম্পাসের সবাই মন্ত্রমুগ্ধের মতো ওর গান শুনত। সেরকমই একটা সন্ধ্যায়
wise men say only fools rush in, but I can't help falling in love with you.
বাহ, একেবারে কলেজের প্রেমিকের কথা মনে করিয়ে দিল।
বাহ, ভালো গান করো তো।
ইয়ে মানে স্যার, আপনি মানে ইসলাম খান স্যার?
দাঁড়ানোর দরকার নেই, বসো বসো
স্যার। এই সময় আপনি এখানে?
সন্ধ্যায় মাঝে মাঝে হাঁটতে বেরোই, আজ একটু নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম ক্যানভাস কিনতে।
স্যার আপনি কেন গিয়েছিলেন? আমাকে বললে আমি এনে দিতাম।
তাতে তোমার পরীক্ষার খাতার 1 নম্বর বেশি উঠত না, মানুষ চিনতে খুব ভুল করেছ।
না না স্যার, আমি কথাটা সেইভাবে বলিনি।
না স্যার, মানে এটা তো আমাদের দায়িত্ব।
থাক, যা করছিলে তা কন্টিনিউ করো, আমি আসি।
আসসালামু আলাইকুম স্যার।
এই লোকটা অনেক বেশি অদ্ভুত।
আরে নতুন নতুন স্যার হয়েছে তো, বয়স দেখছিস না একেবারেই কম, তাই তো ভাব নিচ্ছে আর কি। এই ধর এই মুহূর্তে যদি তুই একটা কলেজের প্রফেসর হয়ে যাস, তাহলে তুই কেমন থাকবি? নিশ্চয়ই না, নিশ্চয়ই খুব ভাব নিয়ে স্টুডেন্টদের সামনে যাবি। ওনার ক্ষেত্রে তাই হয়েছে।
হতে পারে।
আচ্ছা থাক তো, চল ভেলপুরি খাই।
চল।
তুমি জানো না আমি কেমন আছি?
আচ্ছা আমার ছবিটা তুমি এঁকেছো?
তোমার তো কত ছবি এঁকেছি, কোনটার কথা বলছো?
যেটা সবার শেষে আঁকতে চেয়েছিলে।
না আঁকিনি, ছবিগুলো আজকাল খুব যন্ত্রণা দেয়। এই যে মুহূর্তে তুমি সামনে আছো, আসলে তো তুমি নেই, তুমি আমার আঁকা একটা ছবি মাত্র। কিছুক্ষণ পর তুমি চলে যাবে, আমি আবার একা হয়ে যাব, প্রচন্ড যন্ত্রণা হবে আমার।
খুব যন্ত্রণা হচ্ছে পিটার, তুমি আঁকো পিটার, নাও নাও তুমি হাতে নাও, আঁকো। কার ছবি আঁকবে সেটা নিশ্চয়ই জানো?
না জানি না।
কিন্তু আমি জানি, তুমি আঁকো।
এটা এটা কে মারিয়া?
ওর নাম টিনা। গরির মুখে যে বাড়িটা সেটা দোতলায় থাকে। আমি চাই পিটার।
না মারিয়া, তুমি যেও না প্লিজ।
এখানে দাঁড়িয়ে কথা বলবো, ভেতরে আসতে বলবেন না?
ও হ্যাঁ হ্যাঁ, আসুন না আসুন, ভেতরে।
মাত্র দুই দিন হয়েছে এসেছেন, এর মধ্যে আবার দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকেন, সবকিছু গোছাতে সময় লাগবে, তাই আমি নিজে নিয়ে এলাম। ভাড়াটের প্রতি বাড়িওয়ালা হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে।
না ইয়ে মানে আমি গলির মুখের চায়ের দোকান থেকেই তো।
আজকে দোকান ছি কি জঘন্য চা, একবার ভীষণ জ্বর হলো আমার, বাড়িতে তো আমি আর ও ছাড়া কেউ নেই, কাজের লোকটাও দুই দিন আসেনি। সে সময় একদিন আজিজের দোকান থেকে এক ফ্লাক্স চা নিয়েছিলাম, কি জঘন্য।
তবে আপনার চাটা কিন্তু খুবই চমৎকার, এক চুমুকেই পুরো মাথাটা কেমন হালকা লাগছে।
আপনার মুখে টেস্ট ভালো। পিটার যে বাড়িতে উঠেছে সে বাড়িতে একটু পুরনো দিদি বিশ্ববিদ্যালয় থেকে তাকে একটা কোয়ার্টার দিতে চেয়েছিল, সে সেখানে উঠবেও ভেবেছিল, কিন্তু এখানে এসেই হঠাৎ তার চোখে পড়ে এই বাড়িটার দিকে। দোতলা একটা বাড়ি, নিচতলায় অনেকগুলো ঘর, কিন্তু দোতলায় মাত্র দুটো ঘর। যে সিঁড়িটা দিয়ে দোতলায় উঠতে হয় সেই সিঁড়িটা কাছে, এমন একটা স্যাঁতস্যাঁতে বাড়ির কাছে সিঁড়ি আশা করা যায় না। বাড়ির বাইরের দিকে কিছুটা ফাঁকা জায়গা আছে, সেখানে আগাতে স্তূপ হয়ে আছে, দেখে বোঝা যায় বাড়িটা একসময় অনেক সুন্দর ছিল, কিন্তু অনেকদিন যত্ন না নেওয়ার ফলে হয়তো এমন হয়েছে। দোতলার ঘরটা বাইরে থেকে দেখেই পিটারের ভালো লেগে যায়। পিটার বাড়ির ভেতরে নক করার সাথে সাথে একটা লাল শাড়ি শাখা সিঁদুর পরা অদ্ভুত সুন্দরী একটা মহিলা এসে দরজা খুলে দিল। না তাকে ঠিক মহিলা বলা যায় না, যদিও সাজ পোশাক দেখে বিবাহিত বলে মনে হচ্ছিল, তবুও 18-19 বেশি বয়স হবে না, তাই তাকে মেয়ে বলাই ভালো। মেয়েটাকে দেখে একটু কেমন যেন লাগে পিটার, কোনো একজনের চেহারার সাথে কোথায় যেন মিল আছে, না কার চেহারার সাথে মিলে যায় সেটা আমরা গল্পে পড়তে পড়তে যাই। এরপর বাড়ির দোতলার ঘরটা ভাড়া নিয়ে উঠে গেল পিটার। যাই হোক, সেদিন সকালে দীপালির হাতে বানানো চা খেয়ে পিটার বেরিয়ে গেল ক্লাসের দিকে। গলির মুখে আসতেই সে অনেক মানুষের কান্নার শব্দ শুনতে পেল। গত রাতে এই বাড়িতে একটা মেয়ে মারা গেছে, তার নাম দিনা। পিটার খুব স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে চলে গেল, যেন সে আগে থেকেই সবকিছু জানে। কিন্তু কি
পোর্ট্রেট বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? আচ্ছা আমি বলি, পোর্ট্রেট বলতে যে ছবিটা আমাদের চোখের সামনে আসে তা হলো একটা মানুষের চেহারা। সেটা কালারফুলও হতে পারে, ব্ল্যাক এন্ড হোয়াইটও হতে পারে। এমন পোর্ট্রেট বা ছবি তোমরা সবাই কিছুদিন পর আঁকতে পারবে, কিন্তু কিছু মানুষের ছবিতে প্রাণ থাকে, সেসব ছবির দিকে তাকালে শিল্পীর ভেতরের আত্মনা শোনা যায়, যন্ত্রণা শোনা যায়। কিছু ছবি কথা বলে। মাথাটা ধরে যাচ্ছে, কি আছে সুন্দর কথা নিয়ে, চুপচাপ শোন।
এর পরের ক্লাসে কিন্তু বাকিটা বলবো। থ্যাংক ইউ।
আমি তো ওনার ফ্যান হয়ে যাচ্ছি।
কি আবল তাবল বকছিস?
আবল তাবল না, উনি যখন কথা বলে ওনার মধ্যে কিছু একটা থাকে।
তোর মাথা খারাপ হয়ে গেছে, চল তো চল।
এই দাঁড়া না, স্যার আসছে, দাঁড়া। এ মানে স্যার, এই চল।
রিদ্ধি, রাইট?
জি।
বলো কি বলবে।
স্যার, আপনি খুব সুন্দর করে লেকচার দেন।
থ্যাংক ইউ।
স্যার, আপনি কি কোয়ার্টারে থাকেন?
না।
তাহলে?
একটা বাসা পেইং গেস্ট হিসেবে আছে।
কিন্তু কেন স্যার?
বাড়িটা একটু অন্ধকার, আর অন্ধকার আমার ভালো লাগে।
স্যার, একদিন আপনার বাড়িতে আসব।
কেন?
না স্যার, এমনি। যা, চলে গেল।
না যাবে না, তোর সামনে মূর্তি হয়ে সারাদিন দাঁড়ায় থাকবে। চল এখান থেকে।
চল।
রাত বিরাতে হেঁটে বেড়ায়, তার ওখানে দাঁড়িয়ে থাকা খুবই স্বাভাবিক।
চল না, কি জিজ্ঞেস করি?
মানে কি, কি জিজ্ঞেস করবি?
এমনি লোকটা একা দাঁড়িয়ে আছে, একটু কথা বলি, চল না।
আমার মাথাটা খারাপ হয়নি এখনো, কিন্তু তোর যে হয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তুই যা, আমি কোথাও যাব না।
আচ্ছা, আমি যাচ্ছি।
কেন চলে যাচ্ছ মারিয়া? তুমি চলে গেলে যে আমি একেবারে একা হয়ে যাই। তুমি যেও না।
আমি তো সবসময় তোমার সাথে থাকি।
একটু অপেক্ষা করো মারিয়া, আমি আসবো, একেবারে তোমার কাছে চলে আসবো।
স্যার?
তুমি?
এ মানে, হ্যাঁ স্যার, এমনি ক্যাম্পাসের দিকে এসেছিলাম, দেখলাম আপনি দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু এখানে তো কেউ নেই স্যার, আপনি কার সাথে কথা বলছেন?
সেটা তোমার না জানলেও চলবে। শোনো ঋদ্ধি, এত রাত করে ক্যাম্পাসে ঘোরাঘুরি করা কিন্তু ঠিক হচ্ছে না, চলে যাও।
হ্যাঁ স্যার, আপনি তো ওইদিকেই যাবেন, চলেন একসাথে।
যাও এখান থেকে।
সরি স্যার।
কিরে, মুখটা এমন প্যাঁচার মতন করে রেখেছিস কেন?
না, এমনি
পাত্তা দেয়নি, তাই না?
উফ, তোর সাথে আসাটাই আমার ভুল হয়ে গেছে।
আরে রিদ্ধি, হ্যাঁ রিদ্ধি, আরে শোন,
এত রাতে ফিরলেন যে?
না, এমনি হাঁটছিলাম।
তা পেটে অন্য পানি কিছু পড়েছে নাকি না খেয়ে ঘুরে বেড়াচ্ছেন?
না মানে,
থাক, বুঝেছি, আর বলতে হবে না, যান ঘরে যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি।
না না, ওসবের দরকার নেই, আমি নিজেই কিছু একটা।
ঘরে তো এখনো চুলোও বসাননি, কিছু একটা করবেন কি দিয়ে? যা বলছি তাই করুন, যান ঘরে যান, ফ্রেশ হয়ে নেন, আমি আসছি। তা আপনার বাড়িতে কে কে আছে?
কেউ নেই।
কেউ নেই মানে?
বাবা মা কেউই নেই, অনেক ছোটবেলায়।
ও আচ্ছা, আর বলতে হবে না। তা বিয়ে থা করেছেন?
না, করিনি।
আর কোনো প্রেম টেম?
সেটা আপনার জানা কি খুব জরুরি?
সে কি, আপনি রেগে গেলেন কেন? আমি তো এমনি বলছিলাম, কম বয়সী আর্টের টিচার, শিল্পী মানুষ, তার উপরে দেখতে বেশ, তাই আর কি।
আমার খাওয়া শেষ, আপনাকে অনেক ধন্যবাদ, এবার আপনি আসতে পারেন।
এ কি, আপনি দেখছি সত্যি রেগে গেলেন। আচ্ছা বাবা, আমি আর কখনো জিজ্ঞেস করব না, ওর আসার সময় হয়েছে, আমি যাই। আর শুনুন, আপনার ঘরটা এখন ভালোই লাগছে,
চুলো বসালে বাজে দেখাবেন, আপনার চুলা বসানোর প্রয়োজন নেই, আমি আপনার খাবার নিয়ে আসবো প্রতিদিন।
আরে শুনুন, শুনে যান,
প্রথম পর্ব শেষ হয়ে গেল আজকে কুয়াশার, যেখানে আমরা দেখছি পেন্টিং নিয়ে বা ছবি নিয়ে ঘটনা। আজকে কুয়াশার প্রথম পর্ব নিয়ে আর কিছু বলছি না, কিন্তু এই ফাঁকে আবারও জানিয়ে দিচ্ছি কুয়াশার কুইজের খবরটি। যারা কুয়াশার শ্রোতা এবং পাঠক রয়েছে তাদের জন্য রয়েছে আজকে কুইজ। কুইজের প্রশ্ন হচ্ছে, কুয়াশার ডার্করুম বইটি কি জাতীয় বই? এবারে বই মেলা যে বের হয়েছে কুয়াশার ডার্করুম, সেটা কি জাতীয় বই? অপশন এক কমিক, অপশন দুই গ্রাফিক নভেল, অপশন তিন নভেল। এই তিনটি থেকে আপনাকে বেছে নিতে হবে সঠিক উত্তরটি, আর উত্তরটি পাঠিয়ে দেবেন SMS এর মাধ্যমে আমাদের কাছে। কিভাবে পাঠাতে জানিয়ে দিচ্ছি, পাঠাবেন আপনার মোবাইল ফোনের অপশনসে ABC লিখে স্পেস দিয়ে সঠিক উত্তরটি, বা আপনি যে উত্তরটি ভাবছেন সঠিক সেটি, তারপর স্পেস দিয়ে আপনার নাম এবং মোবাইল নাম্বার। পাঠাতে হবে 2221 এই নাম্বারে, এবং সঠিক উত্তর দাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার স্টুডেন্ট ওয়েজ এর পক্ষ থেকে। আর স্টুডেন্ট ওয়েজ এ আপনারা যদি কুয়াশার বইটি কালেক্ট করতে চান, তাহলে চলে যাবেন বইমেলায় স্টল নাম্বার 490, 491, 492 এবং 493। আসুন তাহলে চলে যাচ্ছি আমাদের কুয়াশার গল্পের দ্বিতীয় পর্বে। গল্পের দ্বিতীয় পর্ব শেষ করে আবার ফিরে আসছি শ্যামিন কুয়াশায় আপনার কাছে।
এসেছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি না মারিয়া।
আলোটা নিভিয়ে দাও, দেখতে পাবে।
মারিয়া, তুমি দিন দিন ভীষণ সুন্দর হচ্ছ।
পিটার, আমার ছবিটা কি হয়েছে?
না, তোমার ছবি আমি আঁকতে পাচ্ছি না।
কেন পারবে না পিটার? তুমি আমার ছবি আঁকবে, সেই ছবি ইতিহাস হয়ে থাকবে।
হ্যাঁ আঁকবো মারিয়া, তোমার ওখানে থাকতে কষ্ট হয়।
আমার এখানে থাকতে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়।
তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন মারিয়া? তুমি আমাকে নিয়ে চলো, তোমার সাথে নিয়ে চলো।
যাবো, তুমিও চলে আসবে আমার কাছে, সময় হলে তুমি এমনি আমার কাছে চলে আসবে। আসবে পিটার, আমি আর যাই
না। মারিয়া তুমি যেও না, মারিয়া, 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 কেন কেন চলে গেলে মারিয়া? কতক্ষণ ধরে তোকে কল দিচ্ছি, ধরছিস না কেন?
এমনি।
কি রে, তোর কি হয়েছে বলতো?
কিছু না।
এখন কি তুই নতুন করে আমাকে চেনাবি? সাপ দেখতে পাচ্ছি, তোর কিছু একটা হয়েছে, তুই বলবি নাকি আমি খুঁজে বের করবো? হ্যাঁ
আহ, বললাম তো কিছু হয়নি, বিরক্ত করিস না তো।
রিদ্ধি তুই আমার কাছে লুকাচ্ছিস?
আচ্ছা, তার সব সময় আমার সাথে এমন করে কেন বলতো?
ও আচ্ছা, এবার বুঝতে পারছি, রাতের প্যারা এখনো তোর মাথা থেকে যায়নি। সে কি করছে না করছে এটা নিয়ে তুই এত টেন্স?
বাদ দে, তুই বুঝবি না।
কাহিনীটা কি বলতো? তুই তার ব্যাপারে একটু বেশি সিরিয়াস মনে হচ্ছে আমার।
সিরিয়াস হলেই তোর কি? আমি এই মিলার, ওই যে স্যার,
একদম আগ বাড়িয়ে কথা বলতে যাবি না।
তোর ধারণা আমি তোর কথা শুনবো? স্যার, স্যার ক্লাসে যাচ্ছেন?
কি মনে হয় তোমার?
না স্যার, মনে হচ্ছে ক্লাসেই যাচ্ছেন।
তোমার ক্লাস নেই?
হ্যাঁ স্যার আছে, আমিও ক্লাসের দিকে যাচ্ছি।
সেটাতেই মনোযোগ দাও।
জি স্যার।
এই দীপা, দীপা
আসছি। হ্যাঁ বলো।
কোথায় ছিলে তুমি?
না কোথাও না।
কোথাও না মানে?
না মানে একটু রান্নাঘরে গিয়েছিলাম।
আজকাল তোমার মনোযোগ অন্য কোথাও থাকে।
অন্য কোথাও থাকবে কেন?
আমি যা বলি জেনেই পারি। যাই হোক, মনোযোগটা বাড়ির কাজে দিলে ভালো হয়।
হুম,
আমি বের হচ্ছি, ফিরতে একটু দেরি হবে, কিছু নিয়ে আসতে হবে।
না কিছু লাগবে না।
ঠিক আছে, আর আমাদের যে নতুন ভাড়াটিয়ে উঠেছে তাকে বলবে আমার সাথে যেন কাল একবার দেখা করে।
কেন?
সেটা তোমার জানার বিষয় না। আমি আসছি।
আপনি
এই সময় আমার ঘরে কি করছেন?
যদি না বলি
সেটার মাসুল আপনাকে খুব খারাপ ভাবে দিতে হবে।
ভয় দেখাচ্ছেন?
একদম না, আপনি তো আগে থেকে ভয় পেয়ে গেছেন।
ঘরটা একটু পরিষ্কার করানোর জন্য এসেছিলাম, আসার পর থেকে একদিনও ঘরটা ঝাড়তে দেখিনি।
আমার ঘর ঝাড়া নিয়ে আপনাকে ভাবতে হবে না, আর কখন আমার অনুমতি ছাড়া আমার ঘরে না আসতে খুব খুশি হব।
যদি আপনার কথা না শুনি। দীপালির স্বামী মানে প্রণবের সাথে তার বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে। দীপালির এই বিয়েতে খুব একটা মত ছিল না, কারণ প্রণবের বয়স ছিল দীপালির চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ বলা যায়। কিন্তু প্রণব দেখতে শুনতে মোটামুটি ভালো ছিল, তাছাড়া তার টাকা পয়সারও কোনো কমতি ছিল না, তাই দীপালির ইচ্ছে অনেক থেকে তার পরিবার খুব একটা গুরুত্ব দেয়নি। বিয়ের পর প্রণবের সাথে দীপালির সম্পর্কটা খুব খারাপ ছিল না বটে, তবে খুব একটা ভালোও ছিল না। তাদের বাড়ির দোতলায় বিচার আসার সাথে সাথে দীপালির আচরণের কিছুটা পরিবর্তন এসেছে। কারণে অকারণে সে পিটারের ঘরে চলে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে। তবে আজ পিটারের অনুপস্থিতিতে তার ঘরে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। প্রণবের প্রায় বাড়িতে ফিরতে দেরি হয়, তাই দীপালিও রাতে দেরিতে ঘুমোতে যায়। দীপালি প্রায় গভীর রাতে লক্ষ্য করে দোতলায় পিটারের ঘরে আলো জ্বলছে। একদিন সে উপরে উঠে দরজার থাক দিয়ে দেখল পিটার একটা ছবির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, আর নিজের সাথে কি যেন করছে। পিটার এমন ভাবে দাঁড়িয়ে ছিল যে দীপালি ছবিতে দেখতে পাচ্ছিল না। এই একই ঘটনা শুধু একদিন না, তিন দিন ধরে লক্ষ্য করেছে দীপালি। তাই আজ দেখতে গিয়েছিল যে কি আছে ওই ছবিটাতে। তাই সেদিন সে পিটারের অনুপস্থিতিতে সে ঘরে যায়। ঘরটাতে ঢোকার সাথে সাথে দীপালির সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। কেমন যেন একটা হিম শীতলতা অনুভব করলো সে, একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে। কিন্তু সে অনুভূতিটি বর্ণনা করার মতো নয়। ঘরের ভেতর ঢুকে ওই ছবিটা খুঁজে বের করার চেষ্টা করছিল, এর মধ্যেই হয়তো পিটার চলে আসে। দীপালি হুট করে ওকে দেখে চমকে উঠে, পিটারের চোখ মুখ কেমন যেন লাগছিল। যাই হোক, পরের দিন সকালে পিটার গেল প্রণবের সাথে দেখা করতে।
আসবো?
হ্যাঁ আসুন। কি হলো, দাঁড়িয়েছেন কেন, বসুন।
থ্যাংক ইউ।
সবকিছু ঠিকঠাক আছে?
হ্যাঁ।
এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো?
না কোনো সমস্যা নেই।
আপনাকে ডাকিয়ে এনেছি কিছু জরুরি কথা বলার জন্য।
জি বলুন।
দেখুন, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু টাকা পয়সা না, কোনো কিছুরই কোনো অভাব নেই আমার। আমার দাদা ছিলেন জমিদার, বাবাও তাই। এখন জমিদারের যুগ থাকলে হয়তো আমিও তাই হতাম।
এসব কথা আপনি আমাকে বলছেন কেন?
কারণ ছাড়া আমি কাউকে কিছু বলি না। আমাদের এই বাড়িটা আমার পৈতৃক বাড়ি, এখন যত্ন আছে না হয় না বলে অবস্থা, কিন্তু এক সময় এমন ছিল না।
সেটা আমি বুঝতে পেরেছি।
এই বাড়িটা ভাড়া দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। আপনি শিল্পী মানুষ, তার উপরে একজন টিচার, আপনি যখন এসে এই অনুরোধ করলেন তখন আর না করতে পারলাম না।
জি,
এই বাড়িটা নিশ্চয়ই আপনার অনেক পছন্দ হয়েছে, পছন্দ না হলে তো আপনি অনুরোধ করতেন না এত করে।
হ্যাঁ,
বাড়িটা আপনাকে ভাড়া দিলেও এই বাড়িটা আমার, এখানে আমার অপছন্দের কোনো কাজ করা যাবে না।
আমি কিছু বুঝতে পারছি না, আপনি এই কথা আমাকে কেন বলছেন?
আমার মনে হয় আপনি যথেষ্ট বুদ্ধিমান একটা মানুষ, এবং আমি কি বলতে চাইছি আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আশা করি আপনি আমার কথা সম্মান রাখবেন।
আমি আসি।
দীপা চা আনতে গেছে, চাটা খেয়ে যান।
না, আমি চা খাবো না, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, আমি আসি।
ঠিক আছে, আসুন।
একজন শিল্পী পৃথিবীর সবকিছুকে সুন্দর করে দেখে। সাধারণ মানুষ যা দেখে, শিল্পী সেই একই বস্তু বা বিষয়টিকে অন্যভাবে, অন্য রূপে দেখে। এটাই শিল্পীর বৈশিষ্ট্য। একজন শিল্পীকে সবার আগে নিজের সাথে পরিচিত হতে হয়। নিজের সাথে পরিচিত হতে পারলে পৃথিবীর এই সৌন্দর্যগুলোকে অনুভব করা যায়।
দেখেছিস কেন আমি স্যারের জন্য পাগল? কথা শুনলে মনে হয় কিসের মধ্যে যেন ডুবে গেছে রে।
চুপ থাক তো, বকবক করতে করতে মাথা ভরে গেছে।
তুই এসব বুঝবি না।
আমি বুঝতেও চাই না।
তুমি যখন একটা নদী আসবে, সেই নদীটা, এই তোমরা, এই যে মাঝের বেঞ্চে তোমরা দুজন।
স্যার আমরা?
হ্যাঁ, তুমি আর তোমার পাশের জন। দাঁড়াও, বলো তো আমি কি বলেছি।
স্যার ওই প্রকৃতি আর মানে,
দেখো আমি এখানে তোমাদের সবার ক্লাস নিতে আসি। আমার ক্লাস যদি করতে ভালো না লাগে বেরিয়ে যাবে, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবে না।
সরি স্যার।
সরি স্যার, এই শব্দটা আমি খুব ঘৃণা করি। সরি কোনো সমাধান নয়। আজকে ক্লাস এখানেই শেষ।
দিবি তোকে ধরা খাওয়াই। এমনি স্যার সবসময় সারের মতন খুলে থাকে, তার উপর
তোর বাদ দে তো, এমন মানুষ বকা দিলে।
চুপ থাক, তোর সাথে বসাটাই আমার ভুল হয়েছে। এরপর থেকে এই স্যারের ক্লাসে তুই আমার সাথে বসবি না।
আচ্ছা ঠিক আছে,
বসবো না। বসবো না মানে? হ্যাঁ, এখন তো আর আমাকে দরকার নেই।
তার বাসায় নিয়ে যেতে, তার ব্যাপারটাকে পাত্তাই দিল না কেন বলতো?
কেন পাত্তা দেবে? তার কি আর খেয়াল কাজ নেই? তোকে তার বাসায় নিয়ে যাবে।
ওমা, কেন নিয়ে যাবে না?
তুই স্যারের স্টুডেন্ট, সে তোকে কেন নিয়ে যাবে?
আমি তার স্টুডেন্ট না, আমি তার স্পেশাল স্টুডেন্ট।
ও আচ্ছা, তাই নাকি? তা কি স্পেশালিটি আছে তোর মধ্যে?
এই যে আমি স্যারকে এত পছন্দ করি।
শোন, স্যারের অনেক অনেক স্টুডেন্ট, তাদের মধ্যে অনেকেই স্যারকে পছন্দ করে, এখানে স্পেশাল হওয়ার কিছু নাই।
না, আমি সবার মতো পছন্দ করি না, আমি তাকে একটু অন্যরকম পছন্দ করি।
মানে?
মানে তুই বুঝবি না। চল স্যারকে খুঁজে বের করি।
এখন কেন স্যারকে খুঁজে বের করতে হবে?
আমার একটু দরকার আছে।
আমি কোথাও যেতে পারবো না।
ঠিক আছে, আমি একাই যাচ্ছি।
রিধি দাঁড়া, আমিও যাচ্ছি, চল।
আরে এই না হলো বন্ধু, চল। স্যার আসবো?
এসো।
বাহ, ছবিটা দারুণ হয়েছে, মাত্র এঁকেছেন স্যার?
কি বলতে এসেছো তাই বলো।
না স্যার, তেমন জরুরি কিছু না।
তাহলে চলে যাও।
না মানে স্যার, আমি একদিন বলেছিলাম আপনার বাসায় আসবো, স্যার আজকে আমি যেতে পারি?
না পারো না, আমার বাসায় তোমার কোনো প্রয়োজন থাকতে পারে না।
না স্যার, আমি বলছিলাম কি,
আমি আর কিছু শুনতে চাই না, তোমরা এসো।
জি স্যার।
আমি বলেছিলাম যাস না, এখন হলো তো, আবার মুখটা পেশার মতন করে রাখবি দুদিন?
মোটেও না, আমি এত সহজে ছাড়ছি না, আমার একটা প্ল্যান আছে।
আমি তোর কোনো প্ল্যানে নেই।
সেটা তোর ব্যাপার, না থাকলে তুই এখন যা, আমার সাথে আর কথাও বলবি না কখনো।
আমি জানতাম তুই আমাকে বলবি। আচ্ছা বল প্ল্যানটা কি?
আজ তার যখন বের হবে আমরা তার পেছনে যাব লুকিয়ে লুকিয়ে, তারপর দেখে আসবো সে কোথায় থাকে।
এটা কি খুব ভালো হবে?
খুবই ভালো হবে। এরপর একদিন হুট করে গিয়ে সারপ্রাইজ দেব।
তোর যা ইচ্ছা তাই কর, আমি আর কিছুই বলবো না।
বলিস না, এখন আমাকে কিছু খাওয়া তো, অনেক ক্ষুধা লেগেছে।
আচ্ছা চল।
চল মানে আমি কি বললাম শুনিস নি? এখান থেকে আমি কোথাও যাব না, তার যদি বেরিয়ে যায় তুই গিয়ে আমার জন্য কিছু নিয়ে আয়।
কোন কুক্ষণে যে তোকে ভালোবেসে,
মানে তোর সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম। থাক আমি আসছি।
তাড়াতাড়ি আয়, ক্ষুধার্তে চোচো করছে।
সেদিন সন্ধ্যায় পিতা বের হওয়ার সাথে সাথে বৃদ্ধি তার পিছু। নীলা অনেকবার তাকে না করেছে, কিন্তু বৃদ্ধি সরাই পাচ্ছে না। সন্ধ্যা নিয়ন আলো জ্বলছে, পিতার আগে বৃদ্ধি আর নীলার পিছিয়ে পিছিয়ে। পিতা যখন হাঁটছিল তখন পেছন থেকে দেখে মনে হচ্ছিল সে কারোর সাথে কথা বলছে, কিন্তু তার সাথে আর কেউ ছিল না। পিতাদের বাড়ির প্রায় কাছাকাছি এসে নীলা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। হঠাৎ নীলার চোখে পড়ল রাস্তায় পিটারে যে ছায়া পড়েছে তার পাশে আরো একটা ছায়া হাঁটছে। ছায়াটা দেখে একটা মেয়ে মনে হচ্ছে, পিটারের পাশে তো কেউ নেই। নীলা কিছু একটা বুঝে ওঠার আগেই হঠাৎ তাদের দুজনকে চমকে দিয়ে পেছন থেকে একজন তাদের নাম ধরে ডাকে।
দেখেন
আমাদের খুব জরুরি কাজ আছে, যা বলেন একটু তাড়াতাড়ি করেন। আপনি হাসছেন কেন?
কারণ আমি জানি তোমরা কোথায় যাচ্ছ।
মানে
ওর পিছু নিও না রীতি, আর ফিরতে পারবে না।
আপনি কি স্যারের কথা বলছেন?
ওর পিছু নিয়ে তুমি মৃত্যুর পিছু নিচ্ছ। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও।
এই যে, এই যে শুনছেন, আপনি কোথায় যাচ্ছেন? এই যে শুনে গেল পাগল থেকে।
ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না।
তোর কাছে তো কখনোই কোনো কিছু স্বাভাবিক মনে হয়নি, এটা আবার নতুন কি?
না না, ব্যাপারটা সেরকম না, তুই বুঝতে পারছিস না।
তাহলে বুঝা।
আমরা যখন স্যারের পেছনে যাচ্ছিলাম তুই কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস?
কি?
স্যার যখন হাঁটছিল স্যারের ছায়ার সাথে আরো একটা ছায়া হাঁটছিল।
মানে কি?
হ্যাঁ, আমি তোকে বলতে যাচ্ছিলাম ঠিক সেই সময় পেছন থেকে ওই মেয়েটা ডাক দিল, আর তুই যখন মেয়েটার সাথে কথা বলছিলি তখন আমি কেন চুপ করেছিলাম জানিস?
কেন?
কারণ তুই যখন কথা বলছিলি তখন স্যারের পাশে সেই ছায়াটা ছিল না।
মানে কি বলতে চাচ্ছিস তুই?
আমি এসবের ব্যাখ্যা জানি না রে, আমি শুধু বলতে চাই তুই এসবের মধ্যে থেকে বের হয়ে যা, আমার ভালো লাগছে না।
আরে এসব কিছুই না, তুই ভুল দেখেছিস।
আমি ভুল দেখিনি। আর ওই মেয়েটাকে দেখলি না, কেমন আজব কথা বলছিল। এতদিন ধরে ক্যাম্পাসে আছি, ওই মেয়েকে কোনোদিন দেখেছিস? হঠাৎ করে এসে এভাবে কথা বলছে, আবার বলছে স্যারকেও চেনে। এসব তোর কাছে অদ্ভুত লাগছে না?
হ্যাঁ, মেয়েটাকে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু কালকে দেখেই আমি ক্রাশ খেয়ে গেছি। ওই মেয়েরও নিশ্চয়ই এমন কোন ব্যাপার আছে। কথা শুনে মনে হচ্ছিল মেয়েটা খুবই জানা।
তা সে যেটাই হোক, তুই এসবের মধ্যে না পড়লেই ভালো হয়।
ও এখন চল তো, চল, অনেক রাত হয়ে গেছে, আমাকে ফিরতে হবে। স্যারের বাসাতে দিনে গিয়েছি, এইটাই আপাতত আমার ভাবতে অনেক ভালো লাগছে। চল।
হ্যালো, হ্যাঁ, তুমি কখন ফিরবে? আজ ফিরবে না? আচ্ছা ঠিক আছে। না, সে তো এখনো ফেরেনি, সে তো দেরিতেই ফেরে। আচ্ছা ঠিক আছে, রাখছি।
কে কে ওখানে? আরে লাইট চলে গেল কেন? রামু, এই রামু, ইলেকট্রিসিটি চলে গেল কেন? রামু, রামুটা আবার কই গেল? কে ওখানে? কে?
আমি।
আমি? আমি কে?
আমি এখানে, কিছু
কি তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন?
এই তো আমি উপরে, এসো উপরে উঠে এসো।
কে আছো? কোথায় তুমি?
তোমার কাছে।
কে তুমি?
আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি।
কি চাও?
রক্ত, তাজা রক্ত চাই। ছবিটা পুরো শেষ করতে হবে না।
দীপা, দীপা, কি হয়েছে দীপা?
মেয়েটা কি এখনো আছে?
কোন মেয়েটা?
ওই যে ওই মেয়েটা, লাল জামা পরা, নূপুরের শব্দ, ছবি, একটা ছবি।
এসব কি বলছো দীপা? কিসের মেয়ে, কোন ছবি?
শুনলাম উনি অসুস্থ।
হ্যাঁ, কাল রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম।
আমি খুবই দুঃখিত। আসলে আমি কাল ফিরেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর খেয়াল করিনি।
না ঠিক আছে, আপনি এখন আসুন।
ওয়েস না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আসি।
দীপালি কেমন যেন চুপ হয়ে গেল। সেদিন রাতে কি হয়েছিল সে যেমন মনে করতে পারছে না, ঠিক তেমনি ভুলতে পারছে না। এমন একটা আবছে আবছে স্মৃতি তাকে যন্ত্রণা দিয়েই চলেছে। খালি একটা মেয়ের হাসি তার কানের পাশে বাঁচতে থাকে। এমন একটা আচ্ছা চেহারা ভেসে ওঠে হঠাৎ করে চোখের সামনে। এরপর থেকেই দীপালি নিজের বাড়িটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা মনে হতে শুরু করে। মনে হয় তার বাড়িতে এমন কেউ আছে যাকে সে চেনে না। দীপালি প্রায় দোতলা দিয়ে একটা মেয়েকে হেঁটে যেতে দেখে, মাঝে মাঝে জানালার কাছের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। হুট করে বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়, টিভি অন অফ হতে থাকে, তার সাথে কোনো কিছুই আর স্বাভাবিক হচ্ছে না। প্রায় রাতেই একটা ছবিকে স্বপ্ন দেখে দীপালির ঘুম ভেঙে যায়। ছবিটা ঠিক পরিষ্কার না, একটা ঝাপসা ছবি। শুধু এতটুকু বোঝা যায় একটা লাল জামা পরা নিয়ে। স্বপ্নটা দিন দিন দীপালির কাছে অসহ্য হয়ে উঠছে। গভীর রাত করে পিটারের ঘরে আলো জ্বলে, দীপালি কিছুই বুঝে উঠতে পারছে না। কিন্তু এতটুকু বুঝতে পারছে যে একটা অশুভ কিছু তার পিছু নিয়েছে। এর শেষ কোথায় সে কিছুই জানে না। কে? আমার সাথে কেন এমন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? আমার সামনে এসো, সামনে এসো বলছি। এই কে, কে তুমি? এই মেয়ে জি, আমি মানে আমি 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 করছো কেন? কে তুমি? এখানে এলে কি করে?
না মানে আমি আমি চারু কলার পড়ি।
এখানে কি করছো এত রাতে?
আমি ওই পিটার স্যারের কাছে এসেছি।
মানে তার সাথে এত রাতে তুমি দেখা করতে এসছো?
জি।
সে বাড়িতে নেই, আর তুমি ওভাবে চুরি করে আমার বাড়িতে ঢুকেছো কেন?
না মানে আসলে স্যারের পারমিশন ছিল না তার বাড়িতে আসার, তাই
তার অনুমতি না থাকতে তুমি এসেছো কেন? চলে যাও।
আমি একবার শুধু তার ঘরটা দেখতে চাই।
আমি তো বললাম সে বাড়িতে নেই, এরপর এলে তার সাথে কথা বলে আসবে, আর দরজা দিয়ে আসবে, দেয়াল টপকে নয়।
জি, আই এম সরি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
কি কথা?
আপনাকে একটু অসুস্থ লাগছে। আমি যখন এসেছিলাম আপনি বলছিলেন কেন এমন করছো আমার সাথে, মানে আপনার কি কিছু হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন।
কেন, তুমি কি আমার সব সমস্যার সমাধান নিয়ে বসে আছো যে তোমাকে বলতে হবে?
না, আমি আসলে ওভাবে কথাটা বলিনি।
কিভাবে বলেছো সেটা তোমার ব্যাপার।
আচ্ছা, আরেকটা প্রশ্ন, স্যারকে কি আপনার একটু অদ্ভুত লাগে?
অনেক হয়েছে, এখন তুমি এসো। আমার শরীর ভালো নেই, আমি রেস্ট নেব।
জি আমি আসি।
কুয়াশা কুয়াশা
এতদিন ধরে শুনছিলেন আজকে কুয়াশার গল্পের দ্বিতীয় পর্ব। জানি নিচ্ছি কিছু শ্রোতা বা পাঠক পাঠক বলতে গেলে যেহেতু কুয়াশার বই বেড়ে গেছে বই বইমেলায়, জানতে চেয়েছেন যে কুয়াশার বই কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, সেটা আমি একদম কুয়াশার গল্প শেষ করে আবার আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকার বাইরে অন্য কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি কুয়াশার পরিস্থিতি যেটা চলছে একেবারে চলবে একদম বইমেলার শেষ দিক পর্যন্ত। পরিস্থিতি হচ্ছে এবারের বইমেলায় কুয়াশার ডার্করুম নামে যে বইটি বেরিয়েছে সেই বইটি কি জাতীয় বই? অপশন আছে তিনটা, এর মধ্যে থেকে আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। অপশন এক হচ্ছে কমিক, অপশন দুই হচ্ছে গ্রাফিক্স নভেল, অপশন তিন হচ্ছে নভেল। এখান থেকে সঠিক উত্তর যেটা সেটা থেকে পাঠাতে হবে এসএমএস এর মাধ্যমে আমাদের কাছে। কিভাবে এসএমএস পাঠাবেন সেটা জানিয়ে দিচ্ছি। এসএমএস পাঠাবেন আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে, এবিসি লিখে স্পেস দিয়ে উত্তরটি আপনি যে উত্তরটি আপনি সঠিক মনে করছেন সেটা লিখে আপনার নাম এবং মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। আর সঠিক উত্তর দাদা জুটো রয়েছে স্টুডেন্ট ওয়েজের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর বইমেলায় স্টুডেন্ট ওয়েজের স্টলে চলে যাবেন কুয়াশার এক্সপ্রেস কুয়াশার ডাক্রুম বইটি যারা কিনতে চান তারা। আমি জানিয়ে দিচ্ছি স্টল নাম্বার, স্টুডেন্ট ওয়েজের স্টল নাম্বার হচ্ছে 490 থেকে 493 পর্যন্ত। আসুন তাহলে আমরা শেষ পর্বে চলে যাই। আজকের কুয়াশার শেষ পর্বে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে, রহস্যের সমাধান হবে কি হবে না সবই জানবো এই পর্বে। আপনি রয়েছেন আজ স্বামীর সঙ্গে কুয়াশায়। আসুন
মানে এ বাড়িতে আসার পথে আমি সেদিনও তোমাকে মানা করেছিলাম কিন্তু তুমি শুনোনি।
কে আপনি? আপনার কথা আমি কেন শুনবো?
এই পথে চলে এসেছে তুমি আর ফিরতে পারবে না, কোনো দিন না।
মানে এসব কি বলছেন আপনি?
তৈরিতে করিতে
নিজের ইচ্ছায় ঢুকছিস সেটা আমি জানি না, তুই কি আমাকে একটু বলবি প্লিজ?
দেখ নিলয়, আমি তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখ, না রাখতে চাইলে চলে যা।
হ্যাঁ এখন তো এই কথাই বলবি, আমি যাচ্ছি। কিন্তু তুই যেসব করছিস না আমি আসি।
স্যার আপনি কি যেন বলতে চাচ্ছিলেন?
বৃদ্ধি তুমি কি কাল আমার বাড়িতে গিয়েছিলে?
স্যার আমি মানে ওই
আমি কোনো এক্সপ্লেনেশন চাই না, গিয়েছিলে কিনা?
আমি অবশ্যই আসবো।
দিদি আরেকটা কথা, তুমি আমার বাড়িতে যাবে এটা যেন কেউ না জানে।
জি স্যার।
কেউ না মানে কেউই না?
জি স্যার আমি কাউকে বলবো না। কে আপনি?
না।
আপনি আপনি এখানে কি করছেন?
এখানে আমি না থাকলে কে থাকবে?
তা কোথায়?
আমার একদম সহ্য হয় না।
মানে
কেউ ওর কাছে আসতে আমার একদম ভালো লাগে না।
এসব কি বলছেন আপনি?
ওর কাছে কেউ আসলে তার কি শব্দ হয় জানো?
এসব কি উল্টা পাল্টা কথা বলছেন আপনি? স্যার কোথায়? তাকে ডাকেন, সে আমাকে আসতে বলেছে।
আরো বাকি আছে রিদ্ধি। এখানে যখন হইল ওই কলির মুখে একটা মেয়ের দিকে তাকিয়ে ছিল, তার চোখে প্রেম ছিল, তার প্রেমটা কি মৃত্যুর দরজা পর্যন্ত নিয়ে গেল। কিভাবে মেরেছিল জানেন?
দেখেন আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না।
মৃত্যু বিষু যন্ত্রণা সিদ্ধি, সে সাজ সবাইকে নিতে হয়। তুমিও নেবে
আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না বলছি। আমি চিৎকার করবো, চলে যান এখান থেকে, চলে যান বলছি।
এসব কি
নীল? ওই ওই মেয়েটা।
কোন মেয়েটা? কে রিদি?
এখান থেকে চল, এখানে আর এক মুহূর্ত না, চল আমি সব বলছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে নিয়ে যেতে এসেছি, তুই একটু শান্ত হ প্লিজ। আর স্যার কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই।
না নীলয় প্লিজ, তুই এক্ষুনি চল এখান থেকে, এখন আর কার সাথে কথা বলতে হবে না, তুই চল আমি সব বলছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে চল। নে পানি খা। আমি খুব ভালো করে জানতাম তুই এমন কিছু করবি। তার যখন তোর সাথে একা কথা বলতে চাইছিল তখনই অসম্ভব হয়েছে। রাতে যখন তুই বের হয়েছিস আমি তোর পেছনে পেছনে গিয়েছি, যখন তোর চিৎকার শুনলাম তখন উপরে গিয়ে দেখি।
তুই একদম ঠিক বলেছিস মিলার, পিটার স্যারের সাথে আরো একজন থাকে।
কে?
ওই যে সেদিন আমাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল সে।
সেদিনই আমার তার কথা অস্বাভাবিক লাগছিল, কিন্তু সে কে? স্যারের সাথে তার কিসের সম্পর্ক?
আমি কিছুই জানি না, তবে যা জানি তা শুনলে তুই।
কি জানিস?
সে কোনো মানুষ না নীলার।
মানে কি বলছিস তুই?
হ্যাঁ আমি ঠিকই বলছি, সে কোনো জীবিত মানুষ নয়।
তুই কি বলতে চাচ্ছিস সে কোনো আত্মা?
হ্যাঁ নীলয়, অতৃপ্ত আত্মা। আমি স্যারের বাসায় আরেকদিন গিয়েছিলাম তুই তো জানিস, কিন্তু ওখানে গিয়ে কি হয়েছিল সেটা জানিস না। আমি ওখান থেকে ফেরার সময় ওই মেয়েটা আমাকে পেছন থেকে ডাকছিল, কি যেন নাম বলছিল।
মারিয়া, সেদিন রাস্তায় দেখা হয়েছিল সেদিনও তো এই নামটাই বলছিল।
হ্যাঁ হ্যাঁ মারিয়া। সে আমাকে দেখে কি কি জানি বলছিল, আমি তার কথায় কোনো কান দিইনি, কিন্তু আজ যখন এসব নিজের চোখে দেখলাম।
কি দেখেছিস?
তুই জানিস আমি যখন স্যারের ঘরে গেলাম মেয়েটা উল্টো দিকে ঘুরে একটা ছবির দিকে তাকিয়েছিল, আমাকে বলছিল যেই পিটারের কাছে যায় তাকে ও সহ্য করতে পারে না, তাকে সে মেরে ফেলে। স্যারের বাড়ির গলির মুখে একটা মেয়েকে।
রিধি রিধি তুই কান্না করিস না প্লিজ, আমাকে বল সব কিছু, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, প্লিজ তুই বল আমাকে।
এরপর ওই মেয়েটা যখন আমার দিকে ফিরে তাকালো ওর মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল আর চোখগুলো একেবারেই সাদা।
আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তোর আর কিচ্ছু বলতে হবে না, চল এখন আমি তোকে দিয়ে আসি, কাল সকালে বের হবো, তারপরে ভাববো কি করা যায়, চল।
আমার আমার খুব ভয় লাগছে রে নীলয়।
ভয় তো আর কিচ্ছু নেই দিদি, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না।
তুমি এখন খেতে বসবে?
খাবার দিয়ে রাখো, একটু পরে খেয়ে নেব।
ঠিক আছে।
দীপা দীপা এখানে এসো।
হ্যাঁ বলো।
তোমার কি হয়েছে একটু বলবে?
কই কিছু হয়নি তো।
দেখো দীপা,
আমি খুব ভালো করে জানি তোমার কিছু একটা হয়েছে।
আমার কিছুই হয়নি।
আমি ভাবছি তোমাকে কিছুদিনের জন্য তোমার মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো।
এখানে তোমার দেখাশোনা করবে কে?
ওসব আমি ম্যানেজ করে নেব, তুমি সব প্যাক করে ফেলো।
ঠিক আছে। যাবো না,
তোমাকে যেতেই হবে দীপালি, তোমার যাওয়ার সময় হয়েছে। চলো দীপালি, আরেকটু আরেকটু এসো আমার কাঁধে, এসো এসো দীপালি।
মারিয়া, মারিয়া,
কেমন আছো পিটার?
তুমি এসেছো?
তুমি এসেছিলে পিটার, দীপালির ছবি।
দীপালি ছবি? কিন্তু কখন?
কিন্তু তুমি এঁকেছো, কারণ আমি চেয়েছি।
তাহলে কি দীপালি
এনা রক্ত, তাজা রক্ত, আঁকো আমার ছবিটা। তুমি আঁকো পিটার, আমার ছবিটা শেষ করতে হবে। আমার ছবিটা শেষ করলে তুমি আমার কাছে আসতে পারবে। তুমি আঁকো পিটার, আঁকো।
আমার আমার খুব যন্ত্রণা হচ্ছে মারিয়া।
আঁকো পিটার, আঁকো, তোমাকে আঁকতে হবে, আমার ছবিটা শেষ করতেই হবে।
কে মারিয়া?
তুমি জানো না
কে মারিয়া? কে
সকালে ঘুম থেকে উঠে প্রণব পাশে দীপালিকে দেখতে না পেয়ে পুরো বাড়ি খুঁজছে, দীপালি কোথাও নেই। এমন সময় বাড়ির দারোয়ান চিৎকার করে প্রণবকে ডাকছিল। প্রণব দৌড়ে বাড়ির বাইরে যায়। দীপালির লাশটা তখন মুখ থুপড়ে পড়েছে, তার সারা শরীর একদম ভ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরের ভেতরে এক ফোঁটাও রক্ত নেই। এমনকি সে যেখানে পড়েছিল তার আশেপাশে রক্তের দাগ এমন ভাবে লেগেছিল যেন কেউ সেখান থেকে রক্তগুলো মুছে নিয়ে গেছে। প্রণব আর কিছু বলতে পারল না, সেখানেই বসে পড়ল। দীপালির এভাবে চলে যাওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না, কোনো কিছু বুঝতেও পারছে না। কেন দীপালি ছাড়তে লাভ করে? তবে কিছুদিন ধরে দীপালির শরীর খারাপ ছিল, প্রণবের একটু সন্দেহ হচ্ছিল পিটারকে নিয়ে, কিন্তু নিজের চোখে সে কিছুই দেখেনি। দীপালির লাশ শ্মশানে নিয়ে যাওয়া হয়। এসবের কিছুই তখনও নিলয় আর রিদ্ধি জানে না। তারা দু একদিনের মধ্যে দীপালির সাথে দেখা করতে আসবে ভাবছিল, কারণ তাদের মনে হচ্ছিল দীপালি পারে তাদেরকে এর একটা কেনার প্রতিশ্রুতি। দীপালি মারা যাওয়ার একদিন পর রিদ্ধি আর নিলয় দীপালিদের বাড়িতে। তারা তখনও জানত না যাদেরকে তারা একমাত্র আশার আলো ভাবছে সে আলো একদিন আগেই কতটা নির্মম ভাবে দেখে।
বাড়িতে কেউ আছে? কেউ কি আছেন ভেতরে?
দীপালি আপনি কি আছেন? আমি রিদ্ধি, আপনার সাথে একটু কথা বলতে এসেছি।
কে কে আপনারা? আমরা আমরা একটু মিসেস দীপালির সাথে দেখা করতে এসেছি। উনি কি বাড়িতে আছেন?
কোথা থেকে এসেছেন আপনারা? আপনাদের তো আগে এখানে দেখিনি।
কি মানে আপনি আমাদেরকে চিনবেন না? আমরা চারুকলায় পড়ি, মিসেস দীপালি আমাকে চেনে, ওনার সাথে আমার দেখা হয়েছে একবার।
ও আচ্ছা, দীপালি আমার স্ত্রী, কিন্তু আপনারা তো আসতে অনেক দেরি করে ফেলেছেন, দীপালি আর নেই।
মানে দীপালি নেই মানে?
গতকাল এই ছাদ থেকে পড়ে গিয়ে ও আত্মহত্যা করেছে। না না ঠিক আছে, আপনারা আসুন, ভেতরে আসুন, বসুন, বলুন কি দরকার এসেছিলেন।
ওনার কাছ থেকে আমরা পিটার স্যারের ব্যাপারে কিছু তথ্য জানতে এসেছিলাম।
পিটার আমাদের উপরতলায় যে ভাড়া থাকে?
হ্যাঁ, এবং আমাদের যতটুকু মনে হচ্ছে মিসেস দীপালের মৃত্যুর সাথে সেও জড়িত।
এসব কি বলছেন আপনি?
আমরা ঠিকই বলছি, উনি কোনো স্বাভাবিক মানুষ নয়, ওনার সাথে আত্মা থাকে।
দেখুন, গতকাল আমার স্ত্রী মারা গেছে, আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এর মধ্যে আপনাদের এসব উদ্ভট কথা শোনার ইচ্ছে আমার নেই, আপনারা আসতে পারেন।
প্লিজ আমাদের কথাটা একবার বোঝার চেষ্টা করুন, মিসেস দীপালির আত্মহত্যা করার কি কোনো কারণ ছিল?
না, ছিল না।
তাহলে আপনি বলুন কেন সে ছাদ থেকে লাফ দিতে যাবে? দেখুন, আমি জানি পিটার স্যার এখন বাড়িতে নেই, আমরা ক্যাম্পাস থেকে খোঁজ নিয়ে এসেছি, ওনার আজ ক্লাস থেকে ফিরতে দেরি হবে। প্লিজ আপনি একবার আমাদেরকে ওনার রুমটা খুলে দেন, আপনি চলুন আমাদের সাথে, আমি সবকিছু প্রমাণ করে দিব।
কিন্তু কোনো কিন্তু নয়, দেখুন আমরা সব খোঁজ খবর নিয়ে এসেছি। কিছুদিন আগে আপনাদের গলির মুখে বিনা নামে একটা মেয়ে মারা গিয়েছিল না? ওই মেয়েটাকে মারার পেছনেও পিটার স্যারেরই হাত আছে। রিদ্ধির জীবন এখন বিপদের মুখে, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য না করেন তাহলে ওরও হয়তো দীপালির মতো।
আচ্ছা ঠিক আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি।
নীলা তাড়াতাড়ি কর, আমাদেরকে ছবিটা খুঁজে বের করতে হবে।
ওকে, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি।
আপনারা কিসের ছবির কথা বলছেন?
এক মিনিট, ছবিটা একবার বের করি, তারপর আপনাকে সব বলছি।
রিদ্ধি এদিকে আয়, দেখ।
ও মাই গড,
এটা কি?
এর নাম মারিয়া, আমি এখন সব বুঝতে পারছি।
ছবিটা খেয়াল করে দেখেছিস রিদ্ধি? পুরোটা লাল রং দিয়ে আঁকা, না রিদ্ধি লাল রং নয়, রক্ত, রক্ত। এসব কি বলছেন আপনি?
আমি এখন সব বুঝতে পারছি। নীলা দেখ, এই সাইডের রক্তগুলো এখনো শুকায়নি।
হ্যাঁ শুকায়নি, কারণ দীপালি মারা গিয়েছে গতকাল, এই সাইডটা গতকাল রাতেই এঁকেছে দীপালির রক্ত দিয়ে, তাই এখনো শুকায়নি।
দীপালি, আমি আমি ওকে ছাড়বো না, আমি এক্ষুনি ফোন করছি পুলিশে।
মারিয়া,
সব জেনে ফেলেছিস, খারাপ করেছিস, খারাপ।
তোর দিন শেষ।
না, আমার ছবিটা এখনো শেষ হয়নি, আমার ছবিটা শেষ করতেই হবে, সিদ্ধির রক্ত দিয়ে।
ওর কাছে আসবি না, আসবি না বলছি।
আসবো
আমার
আপনি?
হ্যাঁ আমি।
কিন্তু আপনি মারিয়াকে?
হ্যাঁ আমি জানতাম, ওর এই ছবিটাকে জ্বালিয়ে দিলে ওর খেলা শেষ। এটা আমি অনেক আগে থেকেই জানতাম, আগে অনেকবার চেষ্টাও করেছি কিন্তু পারিনি।
এসব কেন স্যার, কিভাবে?
তখন আমি আর মারিয়া একই সাথে পড়তাম, ভার্সিটির প্রথম থেকে মারিয়া আমাকে খুব পছন্দ করত, বিশেষ করে আমার ছবি। একটা সময় পর আমিও ওকে ভালোবেসে ফেলি। ওকে আমি কতটা ভালোবাসতাম আমি বোঝাতে পারবো না, আমাদের সব কিছু ঠিকই যাচ্ছিল। এরপর মারিয়া সবসময় আমাকে নিয়ে ভয় থাকত, তার ভয় একসময় সন্দেহতে পরিণত হয়। আমার সাথে কেউ কথা বললেও সে সহ্য করতে পারত না। একবার আমার এক বন্ধুকে আমি অনেক রাতে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, সেদিন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি আর ফিরতে পারি না। সেদিন রাতে আমার সেই বন্ধু আর আমার সম্পর্কের গণ্ডিটা ছাড়িয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও এটা মারিয়ার কাছ থেকে লুকোতে পারিনি, আর মারিয়া যখন জানতে পারল তখন সে আত্মহত্যা করল।
আত্মহত্যা?
হ্যাঁ, সে যখন মারা যায় তখন ওর একটা ছবি আঁকা শুরু করেছিলাম। ওর খুব শখ ছিল আমি ওর একটা ছবি আঁকব। ছবিটা আঁকার কিছুদিন পর থেকে আমি মারিয়াকে দেখতে শুরু করলাম। আমার মনে হতে শুরু করলো মারিয়ার আজকের এই পরিণতির জন্য আমি দায়ী, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। এরপর থেকে মারিয়া আমাকে যা বলতো আমি তাই করতাম। মারিয়া আমাকে ছবি আঁকতে বলতো, আমি নিজের অজান্তে একটা ছবি আঁকতাম, একটা মেয়ের ছবি, আমার আশেপাশের কোনো মেয়ে। এর পরের দিন শুনতাম সে নেই। ধীরে ধীরে বুঝতে পারলাম মৃত্যুর পরেও মারিয়া আমার পাশে কাউকে সহ্য করতে পারত না, কেউ আমার দিকে অন্যভাবে তাকালেও ও তাকে। এরপর মারিয়া সেই লাশগুলো রক্ত এনে আমাকে দিত, বলতো রক্ত দিয়ে ওর ছবিটা আঁকতে। আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি কিন্তু মারিয়া আমাকে করতে দিত না, বলতো এই ছবিটা শেষ হলে ও আমাকে ওর কাছে নিয়ে যাবে।
তাহলে আজ আপনি কেন এটা করলেন? আমাকে মারলেই তো ছবিটা শেষ হতো, আপনি আমাকে বাঁচালেন কেন স্যার?
সব প্রশ্নের উত্তর দিতে হয় না ঋদ্ধি, আমারও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি খুঁজে পাইনি। আর শোনো, নীলয় তোমাকে খুব ভালোবাসে, ওকে কষ্ট দিও না। এখন তোমরা যাও, আমি একটা একা থাকতে চাই।
ঋদ্ধি আর নীলয় সেখান থেকে চলে আসে, প্রণব আর পুলিশে খবর দেয়নি। এরপর পিটার আর কোনোদিনও ক্লাস নিতে যায়নি। পরের দিন সকালে প্রণব পিটারের ঘরের দরজা খুলে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। যে ভয়ঙ্কর খেলা পিটার শুরু করেছিল সেটা সে নিজেই শেষ করেছে। ঋদ্ধির প্রতি হয়তো তার মনে মনে কোনো অনুভূতি জন্ম নিয়েছিল, হয়তো সেই অনুভূতিটার নাম ভালোবাসা। পৃথিবীর এমন অনেক সম্পর্ক থাকে যেগুলোর কোনো অর্থ থাকে না, পিটারেরও হয়তো সেরকমই হয়েছে। পিটারের মৃত্যুর পর ঋদ্ধি একদিন পিটারের ওই ঘরটাতে গিয়েছিল। ঋদ্ধির মনে হয়েছে পিটার হয়তো ঋদ্ধির কোনো ছবি এঁকেছে, কিন্তু সেখানে ঋদ্ধির কোনো ছবি ছিল না। হয়তো ঋদ্ধিকে বাঁচানোর জন্যেই পিটার কখনো তার ছবি আঁকেনি, তবে পিটার দুটো চোখের ছবি এঁকেছে, যে চোখ দুটো হুবহু ঋদ্ধির মতো। শুনছেন আজকে কুয়াশার গল্প, যার নাম রক্তাক্ত ক্যানভাস। লিখেছেন অনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনা ছিলেন ফরজানা সাকি এবং সাউন্ডে ছিলেন খন্দকার দানি। আর নামগুলো জানিয়ে দেব যারা আজকে কুয়াশার গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ঋদ্ধির চরিত্রে অভিনয় করেছেন জেসিয়া, নীলার চরিত্রে অভিনয় করেছেন রেহান, পিটারের চরিত্রে ছিলেন সাইফ, দীপালির চরিত্রে দিতুল, প্রণবের চরিত্রে অভিনয় করেছেন সেতু এবং মারিয়ার চরিত্রে ছিলেন সাকি ফরজানা। এই ছিল আজকের কুয়াশার গল্পে অভিনয় করা সব কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও কুয়াশা শুনবেন, কিন্তু যাবার আগে বলছিলাম জানিয়ে দিব ঢাকার বাইরে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার জাতীয় বইটি। যারা চিটাগাং এ আছেন কুয়াশার শ্রোতা এবং পাঠক, তারা বইটি সংগ্রহ করতে পারবেন বাতিঘর এবং সাহিত্য বিকাশ থেকে। সিলেটের বন্ধুরা বইটি সংগ্রহ করতে পারবেন বইপত্র বই দোকান থেকে। খুলনার বন্ধুরা পাচ্ছেন খুলনা বুক ডিপো থেকে। যশোরের বন্ধুরা পাচ্ছেন জনতা এবং রয়্যাল বুক ডিপো থেকে। রাজশাহীর বন্ধুরা বইটি সংগ্রহ করতে পাবেন বুক পয়েন্ট এবং বুক সেন্টার নিউ মার্কেটে, যেটা রয়েছে সেখান থেকে। আর বগুড়ার বন্ধুরা বইটি সংগ্রহ করতে পাবেন মুসলিম বই একাডেমি থেকে। এই ছয়টি জেলার বন্ধুরা কুয়াশার বই খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের শহরের থেকে, আপনাদের যে শহরে আপনারা বাস করছেন সেই শহরের এই বইয়ের দোকানগুলো থেকে। এবং যাবার আগে কুয়াশার পরিস্থিতি আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, এবারের বই মেলায় প্রকাশিত কুয়াশার ডার্ক রুম বইটি কি জাতীয় বই, এটাই হচ্ছে কুইজের প্রশ্ন কুইজটি। আর আমি অপশন গুলি জানিয়ে দিচ্ছি। অপশন এক হচ্ছে কমিক, অপশন দুই গ্রাফিক নভেল, অপশন তিন নাকি নভেল। তো পাঠাতে হলে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে সঠিক উত্তরটি লিখে আপনার নাম এবং মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে। আর সঠিক উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার স্টুডেন্ট বেজের পক্ষ থেকে। বই মেলায় গিয়ে কুয়াশার বই দুটো কালেক্ট করতে পারবেন এবং কুয়াশার পুরস্কার যারা পাবেন তাদের পুরস্কার সেখানে গিয়ে সঠিক উত্তরদাতা পুরস্কারও পেয়ে যাবেন। আমি স্টুডেন্ট বেজের স্টল নাম্বার জানিয়ে দিচ্ছি 490 থেকে 493। এই ছিল আজকের কুয়াশার বই। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় কুয়াশা নিয়ে হাজির হচ্ছে আমি শামীন আপনাদের কাছে। সে পর্যন্ত ABC-র সঙ্গেই থাকবেন, অবশ্যই কুয়াশার বই দুটো সংগ্রহ করবেন যারা কুয়াশাকে খুব ভালোবাসেন সঙ্গে আমাকে। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.